This track was downloaded from FusionBD.com.
পৃথিবী অপার রহস্যময়, বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্য বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবে এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়।
ডর মানে ভয়, হন্টেড বাই ব্রাউন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
শুরু হলো ডর, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আমি আর জে কিবরিয়া আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরো একটি আনকোড এপিসোডে, ডরের 115তম পর্বে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মিরপুরের একটি পরিত্যক্ত বাড়ি থেকে 115তম পর্বটি ধারণ করা হয়েছে। আজকের ডরে দুজন বন্ধুর জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। 115তম পর্বে আমাদের সাথে রয়েছে আলামিন এবং জান্নাতুল। রাত 12টা থেকে শুরু হবে ডরের ভিন্ন আয়োজন, ট্যারোট কার্ড রাউন্ড, এবং এই রাউন্ডে সরাসরি থাকছি আমি এবং আমার সঙ্গে থাকছে রেজা। ঠিক রাত 12টায় আমরা শুরু করব। ট্যারোট কার্ড নিয়ে যাদের অভিজ্ঞতা আছে তারা হয়তো বা কিছুটা হলেও বুঝতে পারবেন, কিন্তু যাদের একেবারেই অভিজ্ঞতা নেই তাদের সবাইকে আমরা বলবো ভয়ের নতুন একটি রাজ্যে আপনাদের সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি। সুতরাং রাত 12টা বাজার সঙ্গে সঙ্গে যে স্পেশাল সেগমেন্টটি শুরু হবে সেটা আপনি শুনতে কোনোভাবেই ভুল করবেন না। তবে তার আগে সুমন এবং লোবানের কাছ থেকে আমরা জেনে নেব কোথায় বসে ডরটি ধারণ করেছে এবং দুজন বন্ধুর কথা আমরা বললাম কি তাদের জীবনের অধিপতি ঘটনা। শুরু হচ্ছে ডরের মূল পর্ব।
কথায় বলে না, ঘোড়া চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল, আমরা গাড়ি রেখে এখন হাঁটছি।
সেটাই আসলে বুঝলাম না, আমরা এই জায়গায় আসলাম বলে মিরপুরের ব্যাকলাকের কপাল খারাপ। মানে এত রাত হয়ে গেছে অথচ এই রাস্তায় এত জ্যাম, আনবিলিভেবল। ভাবলাম আরামসে শাই করে চলে আসবো,
ওই গাড়ি রেখে হাঁটছে এখন। তাও কিন্তু ভালো লাগতেছে, তাই না? ওই গাড়ির মধ্যে গরমে বসে থাকার চেয়ে।
তো আমি আর লোবান এখন হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছি, আমাদের গন্তব্যের দিকে। গাড়ি এখনো জ্যামে আছে, যদি জ্যাম থেকে ছাড়া পায় তো আমাদেরকে যদি নিয়ে আসতে যাবে, ছাড়া না পেলে
অগত্যা নিয়ে যাবো। তুমি আমারে
হাঁটতে হাঁটতে যেতে হবে, কিচ্ছু করার নেই।
ভালোই বলছো।
যাই হোক, সামনে কিন্তু আলামিন ভাই অপেক্ষা করছে আমাদের জন্য আজকে, যিনি আমাদেরকে সন্ধান দিয়েছে মিরপুরের একটি ফ্ল্যাটের যেখানে আজকে ডর ধারণ করা হবে। সো উনি অপেক্ষা করছে, আমরা যাচ্ছি তার
আলামিনের সাথে। কি কথাটা তো বললেন,
আমার এই মাঝে একবার কথা হয়ে গেছে, সো আমি লোকেশনও বুঝে গেছি, জাস্ট আমাদের যেতে যতক্ষণ সময় লাগে।
প্রায় 1.25 ঘন্টার জার্নির পর আমরা পৌঁছাই মিরপুরের সেই কাঙ্ক্ষিত গন্তব্যে।
সুমন, বিল্ডিং কি এটাই তো?
এটাই বিল্ডিংটা লোবান, কিন্তু ঠিক ডান পাশে যে বিল্ডিংটা আছে এই বিল্ডিংটার কথাই বলছি।
বেটার হয় আমরা ডাক দিই, ওকে ফোন করে ডাক দিই।
অফকোর্স, এখনই একটা ফোন দিচ্ছি এবং সে নিচে আসবে এবং আমাদেরকে নিয়ে উপরে উঠে যাবে। ফাইনালি পৌঁছে গেছি আমরা এবং ডরের মূল জার্নি শুরু হয়ে গেছে বলতে পারি। আর যে সুমন আছি এবং এই মুহূর্তে মিরপুরের একটি ফ্ল্যাটে, এরই মধ্যে সবাই জেনে গেছেন যে এখানে আলামিন ভাই আমাদেরকে এই ফ্ল্যাটের মধ্যে নিয়ে এসেছে। আমাদেরকে ইনভাইট করে এই ফ্ল্যাটে নিয়ে আসার পেছনে ওনার যথেষ্ট কারণ রয়েছে, সেই কারণটা ডর টিম জেনেই তারপর এসেছে। এখন জানার পালা হচ্ছে পুরো লিসনারদের যে এই ফ্ল্যাটে আসলে কি ঘটেছিল। মিরপুরের একটি ফ্ল্যাট এক বছর ধরে পরিত্যক্ত অবস্থায় আছে। যাই হোক, আমরা আর কথা বাড়াতে যাই না, আমরা এবার সরাসরি আলামিন ভাইয়ের কাছে চলে যাব। তবে তার আগে আমি একটু বলে দিতে চাই, যদি ডরে আপনি এই ধরনের জার্নিতে অংশগ্রহণ করতে চান তাহলে প্লিজ আমাদেরকে ফোন করতে পারেন। তাছাড়া আপনি আমার ফেসবুক ফ্যান পেজ www.facebook.com/rjsuman.dor সেখানে গিয়ে আপনি আমাকে পাবেন, অথবা এবিসি রেডিওর যে পেজ রয়েছে সেখানেও আমার পেজের লিঙ্কটি রয়েছে, সেখানে গিয়ে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। কারণ আমি দেখছি যে অনেকে অনেকে আমার সাথে যোগাযোগ করছে ফেসবুকে, এবং তার মধ্যে থেকে অনেকে কিন্তু বিভিন্ন জার্নিতে জয়েনও করছে। সো যাই হোক, আর কথা না বাড়াই, তো নামটা যদিও আমি বলে দিয়েছি, আমি একটু প্রথমে আপনার মুখ থেকেই শুনতে চাই, আপনার নাম কি?
আমার নাম আলামিন।
আলামিন ভাই, প্রথমে তো আপনাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমাদেরকে এরকম একটা বাসার সন্ধান দিয়েছেন, এবং সেই সাথে আমাদেরকে এই বাসায় ডর ধারণ করার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য আলামিন ভাই, কি করেন আপনি?
রঙের কাজ করি।
আচ্ছা, পেইন্টার আপনি? ওকে। সো আলামিন ভাই, আমরা ডর টিমের কাছে এই ফ্ল্যাটটা নিয়ে কিছু ঘটনা আমরা শুনেছি যেটা আপনি আমাদেরকে বলবেন। আপনার লাইফে আর কোন ধরনের কোন ঘটনা কি আছে?
হ্যাঁ আছে, সেটা হচ্ছে বনানীতে ঘটেছিল আমার সাথে।
ওকে, তাহলে আমরা বনানীর ঘটনাটা একটু শুনে নিই যে বনানীতে কি ঘটেছিল, তারপরে আমরা এই ফ্ল্যাটের ঘটনায় আসি।
আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বনানীর ঘটনাটাই বলছি আপনাদের। গত বছরের ঘটনা আর কি, রমজানের আগে আমার বনানীতে একটা কাজ হয়, এটা 11 তলা বিল্ডিং এ রাইট সাইড এর কন্ট্রাক্টে আমরা পেন্টের কাজ করি। আমার সাথে যে আরেকটা মিস্ত্রি ছিল, ওর নাম হলো শাহজাহান, সে সেদিন আসতে পারে নাই। সকালবেলা আমাদের জানায় যে আমি আসতে আসতে পারবো না। তখন আমি বলি তুই যদি না আসোস তাহলে তো কাজ বন্ধ থাকবে। তারপর আমি কন্ট্রাক্টরকে ফোন করলাম, ভাই ওই মিস্ত্রি তো আসবে না, কি করবো এখন? উনি বলতেছে যে তাহলে কাজ বন্ধ রাখ। তখন আমি ওনাকে বললাম না ভাই, আমার কাজ করতে হবে, আজকে আমার টাকার প্রয়োজন। উনি বললো ঠিক আছে, তুমি যদি করতে পারো তো করো। তখন আমি আমার হেল্পারে বলি যে তুই আমার ঠিকঠাক মতো জিনিসপত্র দিতে পারবি? ফোন করে ভাই সমস্যা নেই, আপনি নামেন আল্লাহ ভরসা আমি পারবো। তখন আমি জোলটা সরে নেমে গেলাম, সারাদিন ভালোই কাজ
করলাম। নেমে গেলেন বলতে দেখি যে বড় বড় হাইরাইজ বিল্ডিং এ যখন আপনারা রঙের কাজ করেন, দেয়ালের বাইরে দিয়ে রশি ঝুলিয়ে তারপরে বাঁশ বেঁধে নিচে নেমে তারপর
ওই অবস্থাতে আমি নেমে গেলাম ওইভাবেই। সারাদিন কাজ করলাম, কোনো সমস্যা হলো না। যে লাস্ট কাজটা সে বিকালবেলা ফেলালাম, যে ওটা 5টার দিকে ফেলাইছি আর কি, এটা করে নেমে যাবো আর কি শেষ কাজ। 11 তলা থেকে আমি 7 তলা, সঠিক মনে নেই তবে 7 তলা হবে আর কি, বা 9 তলা হবে।
মানে আপনি 7 তলাতে ঝুলছেন?
ঝুলছি, হ্যাঁ
কথা,
বাইট সাইডে ঝুলছি। এমন সময় যে রশিদে আমার হেল্পার আমার মানে রং টং নামায় দেয়, ওই রশি সে মানে নামায় দিয়ে আমার শরীরে বাঁধায়, মানে লাগাইতেছে বারবার। তখন আমি ওর দিকে তাকালাম, কি হয়েছে, কি সমস্যা? এখন ও আমার কথা বলে শুনবো না, আমি ইশারাতে বুঝাইলো যে ভাই নিচে তাকান। তখন আমি নিচে তাকায় দেখলাম যে 3 তলা যে বাসগুলো ঝুলছে আমাদের, ওইখানে একটা মেয়ে বসা, মেয়েটার বয়স 7 কি 8 বছর হবে। মেয়েটা মাথা নিচের দিকে তাকায় রয়েছে। বিল্ডিংটা সবাই মাত্র রং হচ্ছে, এই বিল্ডিং এ তো কোনো লোক নেই, আর পাশে যে বিল্ডিংটা ওটা মানে বাউন্ডারি করা, ওইখান থেকে এখানে কোনো লোক আসা সম্ভবই না, ওটা একটা গ্যাপ। তখন আমি ভাবতেছি এইটা আবার মানে মানুষ, ঠিক আছে ওর মানুষের মতো দেখা যেতেছে, হাত পা সবই দেখা যেতেছে, কিন্তু ওর ফেসটা দেখা যেতেছে না, ও মাথাটা নিচ দিক করে রাখছে। তখন আমি আমার হেল্পারে হাত দিয়ে সারা করলাম, তুই নেমে আয়। নামার কোন চিন্তাই নাই, ও ভাবতেছে যে মানে ও পালাইবো, কেমনি চিন্তা করতেছে, ইচ্ছা করতেছে আমি খুব জোরে চিৎকার করি, কিন্তু চিৎকার করবো কিভাবে, মানে আমার কথার কোনো আওয়াজই হচ্ছে না, আমি যেগুলো বলতেছি কোনো আওয়াজ, মানে আমি নিজের কথা নিজেই শুনতে পাচ্ছি না। তখন আমি ভাবতেছি কি করতে পারি, আল্লাহ ডাকতেছি যা পারি আর কি, যেটুকু শিখছি দোয়া কালাম এগুলো পড়লাম। পড়ার পর হঠাৎ করে তাকাই দেখি যে মেয়েটা নাই,
মানে মেয়েটা নাই বলতে একদম
না, বেনিস নাই, ওইখানে বাসটা ক্লিয়ার নাই। আমি অথচ 3-4 বার তাকায় দেখছি মেয়েটা আছে।
ও মাই গড, মানে আমি যতটুকু বুঝতে পারছি আপনাদের কাজের সিস্টেমে, আমার মনে হয় নিচ থেকে ওইভাবে নামারও সুযোগ নেই।
না না না,
নিচ তিনতলা থেকে নিচ পর্যন্ত একদম দড়ি নিশ্চয়ই যায়নি,
ঝুলানো থাকে।
আর যদি কেউ নামতেও চেষ্টা করে তার অনেক সময় নিয়ে নামতে হবে,
নামতে হবে, এমনকি কেউ উঠলে আমি বুঝবো যে আমার রশিতে কেউ উঠেছে,
টান পড়বে,
হ্যাঁ টান পড়বে, বা আমি বুঝতে পারবো যে কেউ ধরছে আমার রশিতে। ও কখন উঠছে সেটাও বলতে পারবো না, আবার নাম যে চলে যে গেছে তাও বলতে পারবো না, রশিটা একদম লড়েও নাই কিচ্ছু না।
সময়টা কিছু নির্দিষ্ট প্রহর থাকে না, যে প্রহর গুলোতে প্যারানরমাল বা অদ্ভুত জিনিসগুলা খুব বেশি তার অস্তিত্বটা জানান দেয়।
হ্যাঁ,
সো আমি জানি না এটা আসলে কি ছিল, আসলে ডেফিনেটলি এটা অদ্ভুত কিছু একটা ছিল।
তারপরে এটা আমি বিল্ডিং ইঞ্জিনিয়ারের পরে জানাইছিলাম, পরে বিল্ডিং ইঞ্জিনিয়ার বললো আমি ব্যাপারে খুব একটা বলতে পারবো না, তবে দারোয়ান কিছু বলতে পারবে সম্ভবত। উনি আবার বললো যে পাশের পরের বিল্ডিংটায় একটা মেয়ে নাম ছিল নুসরাত, উনি ল্যাপটপ কিনার লেগা নাকি বাবার সাথে রাগারাগি কইরা সুইসাইড করছিল, বলতেছে যে মেয়েটা এরকম এরকম। আমি বললাম ফেসটা দেখি নাই, মেয়ের পরনে সাদা জামা ছিল, চুলগুলো একটু লম্বা লম্বা। উনি আবার এরকম একটা মেয়ের কথা বললো, হয়তো পারে উনি কোনো প্রেতাত্মা এরকম।
জানি না আসলে এটা কি ছিল, মানে নিঃসন্দেহে এটা বলা যায় যে এটা অদ্ভুত কিছু একটা ছিল। আমরা লজিক মেলাতে পারছি না কোথা থেকে আসলো আর কোথা থেকে গেল। তো যাই হোক, এটা হচ্ছে যে আপনার একটা ঘটনা যেটা প্রথমে শেয়ার করলেন। এবার একটু এই বাসাটাই আমাদেরকে কেন নিয়ে আসছেন, আমরা একটু এই ঘটনাটা শুনতে চাই।
হ্যাঁ, এই বাসার একটা ঘটনা আছে, সেটা প্রায় এলাকার লোকেই সবাই জানে, প্রায় যারা মানে আগে থেকে থাকে এলাকায় ওরা সবাই জানে।
এবং আপনি যেটা বলেছেন বাসাটা এক বছর ধরে বন্ধ এবং আমরাও দেখতে পাচ্ছি, এটা বোঝা যায় যে বাসা অনেকদিন যদি বন্ধ থাকে এটা বোঝা যায়।
আপনি রাস্তা থেকে তাকাইলেও দেখতে পারবেন যে বারান্দা গুলো মাকড়াসা আঁশ পড়ে গেছে।
ওকে, আমরা ঘটনাটা শুনি যে কি ঘটছিল, কেন এক বছর ধরে এটা পড়ে আছে।
এক বছর আগে এই বাসায় একটা ফ্যামিলি আসছিল, ওনারা মানে জামাই বউ দুজন ছিল, একটা মেয়ে ছিল। জামাই বউ দুজন জব করতো, একটা মেয়ে ছিল, উনি অষ্টম শ্রেণীতে পড়তো। একদিন হঠাৎ কইরা যে কোনো কারণবশত এই মেয়েটা সুসাইড করে বাসায়। সুসাইড করার পর আরেকটা ফ্যামিলি এক মাস পরে এই বাসাতে আসে। এদেরও ঠিক ওই রকমই, মানে এরাও দুজনই ছিল।
ওই ফ্যামিলিটা কি তাদের মেয়ে সুইসাইড করার পর
চলে যায়? হ্যাঁ, ওরা একদম দেশে চলে যায়, শুনছি যে গ্রামে চলে যায়, আর ঢাকাতে থাকে না ওরা। আর এক মাস পরে আরেকটা ফ্যামিলি আসে, ওরাও জামাই বউ একটা মেয়ে। ওই মেয়েটার বয়স সম্ভবত ওই রকমই হবে, 9-10 এরকম বয়স হবে। একদিন মেয়েটা বাবা অফিসে যাওয়ার পরে ওই কোচিং এ গেছিল সম্ভবত, কোচিং থেকে আসতে দোতলার যে সিঁড়ির রুমটা মানে ওদের যে দরজাটা, ওই দরজার সামনে কোনো একটা মেয়ে দাঁড়ায় রয়েছে, রুমের দিক তাকায় রয়েছে। তখন ও পিছন থেকে মানে জিজ্ঞেস করতেছে আপনি কে, বারবার ওনারে বলতেছে। তো মেয়েটা কোনো কথাও বলে না, এদিক ঘুরে তাকাও না। ও যখন 4-5 বার মানে জিজ্ঞেস করার পরে না তাকাইছে, তখন সে দিনের বেলা খুব একটা ভয় করে নাই, তো কাছে গিয়ে টাচ করছে। টাচ করার লগে লগে মেয়েটা ভ্যানিশ হয়ে গেছে। ও টাচ করার সময় সময় দেখে যে মেয়েটা নাই, ওই তখন লগে লগে চিৎকার করে, চিৎকার করলে যে পাশে যে ফ্ল্যাটের লোক থাকে ওরা বেরিয়ে আসে, কি হয়েছে আয়াদের মেয়েটা সেন্সলেস হয়ে গেছে, ওনারা পানি টানলে সুস্থ করার পরে ওই বলতেছে এই ঘটনা। তো এটা কেউ বিশ্বাস করলো না। এই ঘটনার এক সপ্তাহ পর এই ফ্ল্যাটেই ওই যে মেয়েটা বললাম যে চিৎকার করলো, ওই মেয়েটা আরেকদিন রাতের বেলা ঘুমে শুয়ে রয়েছে, পাশের রুমে ঘুমায় আর কি, আলাদা বেডে ঘুমায়। রাত 2:00 কি 2:30 দিকে ওই মেয়েটা আবার চিৎকার করতেছে। পরে বাপ মা ওই রুমে গিয়া দেখে যে মেয়েটা বিছনা থেকে নিচে পড়া, নিচে পড়ে রয়েছে, শুয়ে রয়েছে, পাও ধরে, আর পাওটা ভেঙে গেছে,
পা ভেঙে গেছে।
হ্যাঁ, পা ভেঙে গেছে, বিষাদ চিৎকার করতেছে। তখন ওই মুহূর্তে কিছু মেয়েটা বলতে পারে নাই, তখন ওরে মেডিকেলে নেওয়া হলো, তাহলে ট্রিটমেন্ট করার পর সুস্থ হইলো। সুস্থ হইলে মেয়েটা বলতেছে যে কেউ একজন ওনারে আই ডাকছে, ঘুমে স্বপ্নে ডাকছে, বলতেছে তোরা এই বাসা ছেড়ে চলে যাবি, তা নাহলে তোদের খুব সমস্যা হবে। ও সরি, আমি একটা কথা ভুলে গেছি, এই কথাটা ওই মেয়েটার আগেও বলছিল, ওই যে যখন সিঁড়িতে দেখছিল তখন ও বলছিল, ওই ব্যানিশ হওয়ার আগে এই কথাটা বলছিল, যে প্রশ্ন করছিল বারবার আপনি কে, ওই মেয়েটা উত্তর বলছিল যে আমি এত কথা বুঝি না, তোরা এই বাসাটা ছেড়ে চলে যাবি।
আচ্ছা,
সেই জন্য সেদিন রাতে ওই মেয়েটার যখন মানে ঘুমের
অ্যাক্সিডেন্টের
কথা ওই মেয়েটার বলে বিছনা থেকে মানে উঠাই নিয়ে একটা আসার দিছিল, আর আসার দেওয়ার কারণে ওর পাওয়াটা করে পাওয়াটা ভেঙে যায়। ঠিক এখন ওই পাওয়াটা ভেঙায় ভাঙায় আছে ওনার, কিন্তু ওরে কে ধরছিল, কিভাবে মারছিল সে নিজেও বলতে পারে না, কি জিনিস ওইটা। তবে এটুকু বলতে পারছে যে ওনার শরীরটা পিছলা টাইপের ছিল, অনুভব করছে যে সাবান যেরকম পিছলা টাইপ, এরকম পিছলা টাইপের ছিল ওর শরীরটা,
এরকম পিছলা টাইপের কোন কিছু একটা ধরে
ধরে আবার আছাড় মেরেছে। আছাড় মারে তো ওনার একটা পাও ভেঙে যায়, যেটা যার কারণে এখন
বয়স কত এই মেয়েটার?
ওই মেয়েটার 9-10 বছর।
এবং যে মেয়েটা সুইসাইড করেছিল তারও প্রায়
ওই সেম বয়স
এইজের ছিল।
হ্যাঁ,
ওকে। তো এরপরে কি ওরা এই বাড়িতে থাকে?
এরপরে থেকে ওনারা আর এই বাসায় থাকে না, এবার ছাইড়া দেয়। ছাইড়া দেওয়ার পর থেকে যেগুলো ফ্যামিলি আসে 15-1 মাসের ভিতরে চলে যায়, কেউ আর থাকে না। ওদের সাথে বলে বিভিন্ন রকম ঘটনা ঘটে, যেগুলো হয়তো আমরা প্রখর মানে সবসময় যাই না, শুনি না, তবে এগুলো আর কি সবাই জানে এলাকার এই বিষয়টা। এরপর থেকে ফ্ল্যাটটা খালি, আর কেউ থাকে না।
কি বলবো, মানে যে এই বাসাতে আমরা এসে কিন্তু আমরা বুঝতে পারছি যে বাসাটা পরিত্যক্ত আছে, দেখলে আপনি বুঝতে পারবেন। এবং ঢাকা শহরের মতো একটা জায়গায় এরকম একটা পজিশন, এরকম একটা বাসা এমনি এমনি আসলে খালি থাকার কথা না। কোনো কারণ না থাকলে খালি খালি এমনি এমনি ফেলে রাখে না, নিশ্চয়ই কিছু একটা কারণ আছে। ওনার ঘটনা শুনে আমার একটা ঘটনার কথা মনে হচ্ছে, যে এই বাসাগুলো হচ্ছে ওইসব মানুষদের জন্য খুব আদর্শ জায়গা, যারা এইসব প্যারানর্মাল বিষয় নিয়ে ইনভেস্টিগেশন করতে পছন্দ করে। করেন? অনেকেই আমার কাছে জানতে চান যে বিভিন্ন হরর মুভি দেখতে চান, মানে কোন মুভি দেখতে পারেন সাজেস্ট করার জন্য বল। আমি বলবো যে যাদের এই ধরনের প্যারানর্মাল বিষয় নিয়ে ইনভেস্টিগেশন করার চিন্তা ভাবনা মনের মধ্যে এবং খুব বেশি শখ, একটা মুভি দেখতে পারেন, ডেথ অফ এ গোস্ট হান্টার। খুবই দুর্দান্ত একটা মুভি এবং একটা ট্রু স্টোরির উপর বেস করে এটা বানানো হয়েছে। ঠিক ওখানেও এরকম একটা বাসা, যে বাসাতে অনেকগুলো মৃত্যু ঘটে, প্রায় 3-4 জন ফ্যামিলি মেম্বার অস্বাভাবিক ভাবে মারা যায় এই বাসাতে। এর পরবর্তীতে এই বাসারই মালিকের ছেলে একজনকে হায়ার করে, যিনি বাই প্রফেশন হচ্ছে একজন প্যারানর্মাল ইনভেস্টিগেশন অফিসার, এবং একজন রিপোর্টার থাকে, একজন ভিডিওগ্রাফার থাকে, আরো একজন নান থাকে তাদের সাথে। এরা সবাই মিলে এই বাসাটাতে রাত কাটায় এবং এখানে যে ঘটনাগুলো ধাপে 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 ঘটে, যারা এই ধরনের ইনভেস্টিগেশন পছন্দ করেন তারা দেখতে পারেন ডেথ অফ এ গোস্ট হান্টার। আমি এই বাড়িটার কথা শুনে আমার ওই বাড়িটার কথা মাথায় আসলো যে যদি আপনারা চান ইনভেস্টিগেশন করতে এই ধরনের বাড়ির সন্ধান পেলে, থাকুন আপনারা, থেকে ইনভেস্টিগেশন করুন। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু আমরা অবশ্যই বলি যে রিস্কটা কিন্তু আপনাকে নিজেকেই নিতে হবে। যাই হোক আলামিন ভাই, আমরা তো মোটামুটি এই ফ্ল্যাটের ঘটনাটা জেনে ফেললাম যে এই ফ্ল্যাট কেন আজকে এতদিন ধরে বন্ধ রয়েছে, এবং ধরতে পারা যায় যে ঢাকার মিরপুরে ইটস ওয়ান অফ দ্য হন্টেড প্লেস। তো যাই হোক, আপনার আর কোন এক্সপিরিয়েন্স আছে কি যেটা আপনি শেয়ার করতে চান আমাদের সাথে?
হ্যাঁ আছে, এটা হলো আমার গ্রামের, আমার বাড়ি হলো শেরপুরে, ওইখানে একটা ঘটনা আছে,
আমরা শুনি ঘটনাটা।
ঘটনাটা হচ্ছে আপনার 2002 সালের, একদিন আমার নানুর বাড়িতে যাই, বিকেল টাইমে যাই, তারপরে রাত্রে যে কোনো একটা কারণবশত মামুর সাথে কথা কাটাকাটি হয়, রাত্র 10টার দিকে আমি বাসা থেকে বেরিয়ে পড়ি, আমার বাড়িতে এসে পড়বো, সেই জন্য ওনারা আমার আটকানোর চেষ্টা করে পারে না, আমি চলে আসি। তো ওই সময়টা ছিল বন্যার সময় আর কি, রাস্তাঘাটে মানে কাদা, বৃষ্টি, এরকম একটা অবস্থা। যে রাস্তায় আসতে হয় সেই রাস্তায় বাসের সাঁকো দুটা করে, একটা অনেক বড় আর একটা নর্মাল ছোট। বড় সাঁকোটার কাছে যখন আমি আসি, আসার পরে কেন জানি আমার একটু ভয় ভয় লাগতেছিল, মানে 11টা বাজে, এত রাতে কোনো সময় আমি এই রাস্তায় হাঁটি নেই, আর ওইখানে বিভিন্ন সময় বিভিন্ন লোকে ভয় পাইছে শুনছি, আর ওই জায়গাটা আসা মুহূর্তে আমার সেই ঘটনাগুলো মনে হয়ে গেছে, কাজে কেরা কিভাবে ভয় পাইছিল। যাই হোক, তারপরে সাহস করে আল্লাহর নাম নিয়ে আমি ওই বাসের সাঁকোতে উঠি। ওঠার পর সাঁকোটার মাঝখানে আসার পরেই এমন জোরে কেউ যেন সাঁকোটা লড়াচ্ছে, মানে আমি পড়ে যাওয়ার অবস্থা, পড়ি নাই কারণ হচ্ছে আমি ছোট থেকে সাঁকোতে আসা যাওয়া করি, অভ্যেস আছে, নতুন কোন লোক হলে সে পড়ে যেত, আস্তে আস্তে পার হওয়ার চেষ্টা করতেছি,
কিন্তু কে নাড়াচ্ছে
দেখতে পাচ্ছি না, কেউ কে লড়াচ্ছে কিছু দেখা যাচ্ছে না। তো সাঁকোটা অনেক বড়, আমি যখন বেশি অর্ধেকটা আসা পড়ছি ভয় পাইতে পাইতে, বেশি অর্ধেক আসার পর আমার থেকে 7-8 দূরে একজন লোক চাদর গায়ে ওই বাঁশ ধরে যে লড়াচ্ছে এটা বোঝা দিতেছে।
আচ্ছা,
মানে ওরা ফেস বোঝাইতেছে না, তবে একটা মানুষের আকৃতি বোঝা গেতেছে। তখন আমার খুব একটা রাগ হইলো, মানে আমি খুব জেদ করলাম যে ওনার গিয়ে মার দিব। এই কথা ভাবতে ভাবতে কাছে আসলাম, আসে জিজ্ঞাসা, আপনি কে কে? বারবার জিজ্ঞাসা করলাম, মানে 7-8 বার নক করার পরে উনি কি করলো, বাসটা ছেড়ে দিয়ে একদম পানির উপর দিয়ে হাঁটা দিল। এটা এটা মনে হয় 15-20 সাত চাই চাই দেখলাম, তারপরে ব্যানিশ। তখন ওনার সাথে কথা বলে দূরের কথা, আমি কোনো সাউন্ডই করতে পারতেছি না, চুপচাপ হয়ে দাঁড়ায় রয়েছি, নির্বাক হয়ে চাই চাই দেখতেছি, আর পুরো শরীরটাই গামে পানি পড়ছে। চাইছি যে আমি চিল্লাই এখানে, আমি জানি যে ওটা বনের মতো একটা জায়গা, চিল্লালে কেউ আসবে,
কেউ আশেপাশে
শুনবেও না। আমি তখন মানে ভয় সেন্সলেস হয়নি, খুব একটা মানে এমন অবস্থায় ছিল যেটা বলার মতো না। তারপর আমি আয়সা বললাম, আসার পর থেকে ওনার আর দেখিনি।
আচ্ছা, যখন আপনি বলছিলেন যে আপনি পরবর্তীতে দেখেছেন একজনকে ঝাঁকাতে, এর আগ পর্যন্ত আমার একটা জিনিস মনে হচ্ছিল কি, অনেক সময় এই বাঁশের সাঁকোগুলো এমন হয় যে নদীতে যদি স্রোত অনেক বেশি থাকে সেক্ষেত্রে সাঁকোগুলো যদি একটু হালকা হয় একটু দুলতে থাকে।
না না, আপনি যেটা বলতেছেন, নদীতে কোনো স্রোত ছিল নদীতে, ওটা কখনো ওই নদীতে কখনো স্রোত থাকে না।
সবচেয়ে বড় লজিক্যাল বিষয় হচ্ছে আপনি একজনকে নিজে লাঁড়াতে দেখেছেন, পরে তো আর কোনো কিছু বলার তো
না, না উনি লাঁড়াইতেছে আমি এটা স্পষ্ট দেখছি।
ওকে, আমরা জানি না যে কেন আপনার মাছ পথে বাধা সৃষ্টি করে এই জিনিসগুলো, না আসলে অনেক সময় বোঝা যায় না যে কেনই বা আপনাকে এভাবে মানে ডিস্টার্ব করতে গেছে যদি কোনো ক্ষতি না করে।
হ্যাঁ, এনিওয়েজ, আচ্ছা শুনুন ভাই, আরেকটা ঘটনা বলি, এটা বললে হয়তো একটু আমার ঘটনাটা বলাই দরকার। এটা আমাদের পুরো ফ্যামিলি আর কি, আমি মানে যে জাল চিনে মাছ ধরার যে জালগুলা চিনেন, ওই যে চাপ দিয়ে যে উঠাই পানি থেকে বড় 4-4 কুঞ্চিওয়ালা জালগুলা চিনেন, এই বর্ষার সময় আমাদের নদীতে মানে সবাই আর কি ওই জালগুলো নিয়ে সারা রাত্র মাছ ধরে। সেদিন আমার মা আমার বললো যে অনেকেই মাছ টাছ মারে, তো তুইও যে আজকে গিয়া মাছ কিছু মাইরে নিয়া। মার কথা শুনি আমি যাই। যাওয়ার পরে জালটা নদীতে ফালাই, আমরা যেখানে বসছি ওইটা মানে চারদিকেই পানি, পানির উপরে মাচা করে বসছি, বাঁশ গেড়ে মাচা করছি। ছাতাও আছে আমাদের সাথে, আমার সাথে আর একটা ছেলে ছিল, ওর নাম হলো গুলু। কেন ও আমার বলতেছে আমি অর্ধেক রাত থাকবো, তুই অর্ধেক রাত মাছ ধরবি, আমি এখন ঘুমাবো তুই মাছ ধর। আমি মাছ ধরা শুরু করলাম রাত বারোটার পর পর। আমাদের থেকে 15-20 হাত দূরে ওইখানেও কিন্তু পানি, অনেক পানি। ওইখানে তিনটা লোক দাঁড়ায় রয়েছে, একটা পুরুষ, একটা মহিলা, একটা বাচ্চা। ওরা পানির উপরে দাঁড়ায় রয়েছে, দাঁড়ায় থেকে আমার জিজ্ঞেস করতেছে ভাই পানি কোন দিক দিয়ে কম হবে। মানে আমার কিন্তু এই সেন্স নাই যে ওরা পানির উপরে, আমি বলতেছি আটটা আগে আসেন এই দিক দিয়ে কম হবে। আমি
দেখো আপনি যেখানে মাছা বেঁধেছেন ওটা মনে অনেক গভীর ছিল।
হ্যাঁ ওটাও গভীর, ওরা তো যেখান থেকে বলতেছে আমারে ওটাও গভীর জায়গা।
আচ্ছা
বলার পরে আমার মনে হলো কি এবার ওরা কোন জায়গা থেকে আমার জিজ্ঞেস করলো। আমি তাকাই দেখি যে ওরা পানির উপরে তিনজন লোক দাঁড়ায় রয়েছে, ক্লিয়ার দেখতেছি আমি। তো আমার লগে যে শুয়ে রয়েছে সে কিন্তু আমার সাথেই, আমি ওর গায়ে হাত রাখলাম, হাত রেখে বললাম ভাই দেখ না এটা কি, দেখ দেখ এই কথা কয়ে ও যখন জাগলো ওর সাথে ও তাকালো আমি তাকালাম, তাকাই দিই কিচ্ছু নাই। হয়তো বলতেছে কি 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 হয়েছে চিল্লাস কে, আমি বলে দেখলি না কই, সে দেখতে পাইনি কে, তুই আমার ঘুমটাই নষ্ট করলি। আমি আবার মাছ ধরতেছি 2-2.5 ঘন্টা পর, মানে আজান দেওয়ার কিছু মুহূর্ত আগে আর কি, আমি আর এটাতে ঘুরাইতে ঘুমাইতে পারলাম না, আমি মাছ ধরতেছি। আবার মানে চারদিক দিয়ে যেন মাছ যেমন শব্দ করে না, অনেক জোরে জোরে পানির বলকায় দাওয়াজ করে, এরকম মানে কেউ ডিল ছুটতে আছে খুব জোরে জোরে, এই ডিল গুলো ছুটতে আছে ওই ওই শব্দতে হ্যারো ঘুম ভেঙে গেছে, হ্যাঁ ঘুমের থেকে উঠছে। ওইটা কি হয়েছে কেরা ডিল দেয়, দেখ না আশ্চর্য কেরে ডিল দিতেছে, মানে মানে মিনিটে মিনিটে 50-60 ডিল মারতেছে খুব জোরে জোরে। তখন আমরা আর মানে মাছ টাছ ধরি না, আমাদের কাছে যে বিড়ি সিগারেট ছিল ওইগুলো জ্বালাই জ্বালাই খাইতেছি। এরপর এক পর্যায়ে আজান দিয়ে ফেলাইলো, তখন ওইগুলো বন্ধ হয়ে গেল। বাড়িতে এসে ঘুরে আসার পরে ওই দিনকে রাতে আমাদের বাড়িতে বাড়ির সামনে পুকুর আছে, এই পুকুরে রাত 12টার পরে কে জানি গোসল করতেছে খুব জোরে, জলাপ জাপ দিয়ে গোসল করতেছে। এখন আমার মা আগে শুনছে বিষয়টা, আগে মানে ফিল করতেছে যে কেউ একজন পুকুরে গোসল করে। মা ভাবলো যে এত রাতে কে গোসল করবে, সে গেল পুকুরের কাছে গিয়ে দেখে যে পানি পানিও লড়ে না, কোনো আওয়াজও নাই, পানিও লড়ে না পুকুরের। অথচ ঘর থেকে মা শুনছে যে কেউ একজন ঝাঁপ দিয়ে গোসল করতেছে। অথচ মা গিয়ে দেখলো পুকুরের পানিও লড়ে না। উনি আবার আয় শুইছে, 10 মিনিট পর থেকে আবার শুরু ওই আগের মতো, কেউ যেন লাভ দিয়ে নাইমে গোসল করতেছে, জামা যেমন কাশি না এরকম একটা আওয়াজও করতেছে। তখন মা আবার আব্বারে ডাকছে, সবাই ডাকছে ডাইকে বিষয়টা মানে জানার জন্য। আমরা সবাই উঠে শুনতেছি হ্যাঁ কেউ একজন গোসল করতেছে
ঘর থেকে,
ঘর থেকে শুনতেছি মানে জাপ দিয়ে সাঁতরাইতেছে আর কি। তারপর আমরা সবাই আবার গেলাম, গিয়ে দিই পুকুরের পানিও লড়ে না ওই আগের মতো, সেম একই কাহিনী। এটা পুরো এক সপ্তাহ চলে। বাড়িতে যখন ঘুম মানে সবারই নষ্ট হওয়ার পথে, তখন আমরা কবিরাজকে ডাকি। তখন কবিরাজ এসে বললো আচ্ছা ঠিক আছে, এটা আমার একদিন দেখতে হবে, এই পাশে আমার থাকতে হবে একদিন। পরে উনি আমার সাথে আমার যে রুমটা পুকুরের পাশে উনি ওইখানে থাকেন আমাদের সাথে। রাতে 12টা কি সাড়ে 12টার দিকে উনি উইটা বাইরে যায়, যখন আওয়াজটা শুরু হয় তখন উইটা বাইরে যায়। বাইরে যায় আমরা মানে স্পষ্ট সবাই শুনছি ঘরে থেকে, উনি ওনার সাথে কথা বলতেছে
কবিরাজ।
হ্যাঁ উনি কোন একজন লোকের সাথে কথা বলতেছে, অথচ উনি কিন্তু একা করতে পারিয়েছেন। ওনার কথাটা মানুষের মতো ক্লিয়ারই শোনা যাচ্ছে, যে ওর নিজের কথাটা বলতেছে, যার সাথে বলতেছে কথাটা ওনার কথাটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না,
কিন্তু শব্দ
শোনা যাচ্ছে, কিন্তু কথা কি উনি কি বলছে এটা বোঝা যাচ্ছে না। তারপর মনে হয় আধা ঘন্টা বা 20 মিনিট পর উনি ফিরে আসলো। আসার পরে বলতেছে ওই ছেলেটা আমার সাথে বিয়া দেবী করছে, মানে আমার নাম বলতেছে, তুমি আমার সাথে বিয়া দেবী করতেছে, পরে আমি এই বাসা থেকে নিয়ে যাবো।
আচ্ছা
কবিরাজ না করছে যে কোনোভাবে সম্ভব না, ওরা তো বাসার জন্য আমার নিয়ে আসছে, তুই এর বিনিময়ে কি চাস? উনি বলতেছে আমি এর বিনিময়ে যে কোনো একটা ক্ষতিপূরণ দিতে হবো। আমার কি ক্ষতিপূরণ? যে আমার যে কোনো একটা খাসি দিতে হবো।
তারপরে আপনারা
ওটা ফলো করুন, খাসি দিই। দেওয়ার পরে কবিরাজের বাড়িটাকে বন্ধ করে দেওয়া যায়। এরপর থেকে আজ পর্যন্ত আমাদের পুকুরে কোনো সমস্যা হয়নি বা আমাদের কারণে সমস্যা।
আমি একটা জিনিস আমি খেয়াল করলাম আপনার পুরো ঘটনা শুনে, আমার যেটা মনে হলো যে আমি জানি না আপনার রাশি কি বা কোন ধরনের, কিন্তু আপনার মনে হয় এই ধরনের কোনো কিছু একটা হতে পারে, যে রাশিগুলো এই ধরনের জিনিসকে খুব বেশি আকর্ষণ করে এবং এই রাশির মানুষরা মানে দেখতে পায় এই ধরনের অদ্ভুত জিনিসগুলো। কারণ আপনাকে আমি যে 2-3টা ঘটনা শুনেছি, আপনি প্রত্যেকটা জায়গায় অদ্ভুত অদ্ভুত জিনিস আপনি খেয়াল করেছেন যেটা আপনাকে দেখা দিয়েছে। ভবিষ্যতে আপনার অনেক সাবধান থাকাটা অনেক জরুরি মনে
হয়।
ওকে অনেক ধন্যবাদ আলামিন ভাই আপনাকে,
ধন্যবাদ সুমন ভাই আপনাকে সুযোগ দেওয়ার জন্য।
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
চার মিনিটের ছোট্ট একটা বিরতি নেব প্রিয় শ্রোতা। আমরা সবসময় একটা কথা বলি, ডর কিংবা ভয় পাওয়ার জন্যে বিশেষ একটি এনভায়রনমেন্টের দরকার হয়। আপনি একটি বিশেষ এনভায়রনমেন্টের মধ্যে যদি অনুষ্ঠানটি শোনেন, তাহলে ভয় পাওয়ার যে স্বাদ সেটা অনেকখানি হয়তোবা পূরণ হয়ে যাবে। আমরা ডরের রেসিপি আপনাকে বলতে পারি, একেবারেই শুনশান নীরব একটি জায়গায়, অন্ধকারের মধ্যে যদি ঘরে শুনে থাকেন তাহলে বাতিটি নিভিয়ে দেবেন। খুব ভালো হয় এক কিংবা দুজন মানুষের বেশি যদি না থাকেন, চারপাশে খোলা একটা জায়গা থাকে এবং আপনি জানালাটা হালকা করে খোলা রাখতে পারেন এবং নিশ্চিতভাবেই আপনাকে রেডিওটি স্পষ্ট শোনা যায় এরকম ভাবে আপনাকে শুনতে হবে। মনোযোগ দিয়ে শুনতে থাকুন, ভয় পাওয়ার জন্য না কিংবা স্টোরিগুলোকে যুক্তিসিদ্ধ আচরণে বিচার করবার জন্যও না, শুধু শোনার জন্য শুনতে থাকুন। এখন অথবা কাল কিংবা তার পরের দিন ডরের কোন একটি ঘটনা আপনার মস্তিষ্কে এমন ভাবে গেঁথে যাবে যে আপনি ভয় পাবেনই, কারণ আমরা বলি ডর মানে ভয়। ঠিক চার মিনিট পর আমি কিপ্রিয়া আবার ফিরছি। ডর
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
চার মিনিট পর আরো একবার স্বাগত, আপনারা শুনছেন ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছে, সাউন্ডে রয়েছে লোবান, অন দ্য স্পট থেকে সুমন এবং লোবান দুজনই, আর মিরপুরের একটি পরিত্যক্ত বাড়ি থেকে 115তম পর্বটি ধারণ করা হয়েছে। আজকে ডরে দুজন বন্ধুর জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করব, আলামিন এবং জান্নাতুল। রাত 12টা থেকে শুরু হবে ডরের ভিন্ন আয়োজন, ট্যারোট কার্ড রাউন্ড। প্রিয় শ্রোতা, আমরা সবসময় যে কথাটা বলি, এই ঘটনাগুলোকে আপনি বিশ্বাস করবেন নাকি করবেন না সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। আমরা এই অনুষ্ঠানে সবসময় যেটা বলেছি, ভয়ের অস্তিত্ব আছে, ভয় পেতে আমরা সামহাও ভালোবাসি, অথবা ভয় প্রত্যেকের জীবনে কম বেশি এসেছে, যুক্তি কিংবা অযৌক্তিক যেটাই হোক না কেন, সবকিছুর ঊর্ধ্বে একটা ভয় মানুষের জীবনে সর্বত্র বিরাজমান। আমরা সেই ভয়কে ধারণ করবার চেষ্টা করেছি, ভয়কে খোঁজার চেষ্টা করেছি, ভয়ের স্বাদ নেবার চেষ্টা করেছি। কথা না বাড়িয়ে আমি আরজে কিবরিয়া আপনাকে আবারও ফিরিয়ে নিয়ে যাচ্ছি যেখানে আমরা বিরতি নিয়েছিলাম।
ডর
এই মুহূর্তে সুমনের সাথে যেই অতিথি আছে আমরা তার পরিচয়টা জানি একটু, একটু আপনার নামটা জানতে চাই, কি করেন আপনি, কোথায় থাকেন?
আমি জান্নাতুল ফেরদৌস অনু, আমি জব করি।
থাকেন কোথায়?
উত্তরবাটা পূর্বাঞ্চল।
ওকে জান্নাতুল, আমরা যেটা শুনেছি ডট এম এর কাছে আপনার বেশ কিছু ঘটনা আছে এবং আপনার খুব সম্ভবত আপনি যেখানে জব করেন সেই জায়গারই কোনো একটা ঘটনা আছে। আমরা একটু এই ঘটনাটা দিয়ে কি শুরু করতে পারি?
ওকে,
তাহলে আমরা আপনার যে অফিসে যে ঘটনা ঘটে গিয়েছে সেটা আমরা একটু শুরু থেকে বিস্তারিত ভাবে শুনি, কি ছিল আসলে ঘটনাটা?
আসলে ঘটনাটা বলতে, যেটা 2015 যে রোজা যায়, রোজার আগের দিন আমরা সবাই তো মানে অনেক খুশি যে রোজা আসছে, রোজা রাখবো, কে কয়টা রোজা রাখবো তা নিয়ে আর কি চিন্তা। ফার্স্ট রোজার দিন আমাদের ইফতারের সময় অফিসের যে মালিক তাদের বাসার মধ্যে ইফতারের জন্য আমাদেরকে রাখা,
মানে অফিসটা কি এরকম হচ্ছে নিচতলায় অফিস, উপরতলায় মালিক,
উপরতলায় মালিক,
কোন জায়গায় অফিসটা? ঢাকা শহরে, এটা কি বলা যাবে? যদি
আমাদের বাসার পাশে,
আচ্ছা, তার মানে আপনি যে এলাকাতে থাকেন ওই
যে এলাকাতে, সেখানে তো যেটা হয় আমাদের সবাইকে ডাকে উপরে বাসার মধ্যে ইফতার করার জন্য। তা আমরা তিনটা মেয়ে আর কি লজ্জা পাই সবার সামনে খেতে আর কি। তা আমি বলি যে না, আমরা উপরে যাবো না, আমরা নিচে ইফতারটা করি। সে কথা অনুযায়ী আমাদেরকে নিচে ইফতার দেওয়া হয়। আমরা গল্প করতেছি, ইফতার করতেছি। তো আমাদের অফিসটা এরকম কি যে চারটা রুম, আমাদের রুমটা মিলে পাঁচটা রুম। তা আমরা আছি আমাদের মেশিন রুম, আমরা যে মানে অফিসে কাজ করি সেই রুমটাতে। একদম শেষ কর্নার যে রুমটা গেছে সেখানে হচ্ছে আপনি স্টং বসায় বোরকার মধ্যে। তো সেই রুমের মধ্যে একটা ওয়াশরুম আছে। হঠাৎ আমি শুনতেছি যে ওই ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ আসতেছে।
কিরকম পানি পড়ার শব্দ? মানে টপ টপ করে
কল ছাড়লে যে পানিটা পড়ে,
মানে
জোরে যে পানিটা পড়ে সেটা। তো আমি আমার ফ্রেন্ডকে বলতেছি যে ওর নাম হচ্ছে লিমা, যে লিমা পাশের রুমে কেউ আছে কি না। তো বলতেছি যে না, পাশের রুমে তো কেউ নাই, আমরা তিনজনই তো আছি। তাই বলছি পাশের রুম থেকে মনে হয় যে কেউ কলটা ছেড়ে গেছে। তো এখান থেকে একজন উঠে গিয়ে কলটা বন্ধ করে দিয়ে আসে।
যখন বন্ধ করতে গেছে কলটা, একজন উঠে গেল আপনাদের কাছ থেকে, উনি যে কি দেখেছে যে পুরো কল ছেড়ে দেওয়া?
উনি গিয়ে দেখে যে কলটা বন্ধ, কিন্তু কলটা বন্ধ করার পর যে পানিটুকু পড়ে আর কি সেই পানিটা পড়তেছে।
কিন্তু আপনারা যখন বসেছিলেন, বসে শুনছিলেন, তখন কি জোরে পানি পড়ার শব্দ?
জোরে পানি পড়তেছে। ও তো গিয়ে দেখে কল বন্ধ, কিন্তু পানি পড়তেছে, মেঝেতে পানি পড়া।
মানে মনে হলো যে সদ্য কেউ মাত্র কলটা বন্ধ করে গেছে।
কলটা বন্ধ করে আশা বলতেছে যে জানাতি অবস্থা, ওইখানে তো কেউ নেই, কিন্তু কল থেকে পানি পড়তেছে আর মেঝেতে পানি পড়া। প্রশ্ন হতে পারে কলের কোনো প্রবলেম হতে পারে, একটা সামথিং বিষয় ধরে নিছি। তো আবারও আমরা ইফতারের দিকে মনোযোগ দিলাম, তো হঠাৎ আবার সে একই ভাবে পানি পড়ার শব্দ হচ্ছে। তো আমরা ভয় পেয়ে যাই যে এটা কি হইতেছে, একবার তো পানি পড়লো, গিয়ে দেখলাম কেউ নেই, এখন আবার তিনজনই উঠে গেলাম। উঠে তিনজনই সাহস করে গিয়ে দেখে যে না, ওইখানে কেউই নেই, কিন্তু কল বন্ধ, কল থেকে পানি পড়তেছে টুকটাক করে, এক ফোঁটা দুই ফোঁটা মেঝেতে পানি পড়া। তখন আমরা দৌড় দিয়ে সবাই উপরে চলে যাই। ওঠার সময় বলতেছে যে এটা কাউকে বলা দরকার নেই, কেউ বিশ্বাস নাও করতে পারে, তো এমনও হইতে পারে যে কলের কোনো সমস্যা হতে পারে, তো এটা এমনি চাপা দিয়ে গেল। তারপর উপরে গিয়ে সবার গল্প হাসি আনন্দে আমরাও আর কি ব্যাপারটা ভুলে গেলাম। যার যার মতো ইফতার করে নামাজ পড়ে তো নিচে আবার চলে আসলাম কাজ করার জন্য। 8টা বাজে, আমাদের ছুটি হয়ে গেছে, আমরা যার যার বাসায় চলে আসি। পরের দিন দ্বিতীয় দিন যেটা হয়, আবারও সেই একই ভাবে সারাদিন কাজ গেল। একটার দিকে যেটা হয়, আমার পিছনে একজন কাজ করে, ওর নাম হচ্ছে সাম্মি। আমার অফিসের লোকেশনটা একটু বলি আপনাকে, অফিসের সামনে হচ্ছে একটা গেট, মানে সেটা হচ্ছে প্রবেশ পথ। আর অফিসের সামনে যেটা, সেটা হচ্ছে মানে বাতাস আসার জন্য বিশাল করে একটা গেট দেওয়া, এটা খোলা থাকে, মানে দুইটা দরজায় খোলা। ও পিছন থেকে যেটা দেখতেছে, ঘড়িটা একবার ডান দিকে লড়তেছে, একবার বাম দিকে লড়তেছে।
ঘড়ি বলতে মানে দেয়াল ঘড়ি?
দেয়াল ঘড়ি,
পুরো ঘড়ি নড়তেছে,
মানে এরকম করে একবার লড়তেছে,
বাতাসে যেভাবে দুলছে ওরকম দুলছে।
তো অনেকক্ষণ যাবৎ তাকায় আছে। আমি হঠাৎ বলতেছি, আমি তোমার কাজের খবর কি, কাজ কতটুকু হয়েছে, মেশিন চালাচ্ছ না কেন, কোনো কথা বলে না। তা আমি দুই তিনবার বলার পর আমি ওদিকে ফিরি, ফেরার পর দেখি ও এক ধ্যানে ঘড়ির দিকে তাকায় আছে। ধাক্কা দিয়েছিলাম, কি রেস আমি, তো ওই এইভাবে কি দেখতেছিস? ও আমাকে বলতেছে, জানো তো দেখো ঘড়িটা না কেমন করে যেন দুল দিয়েছে। আমি তাকায় দেখি না, ঘড়ি তো ঘড়ির মতোই আছে, আমাকে ঘড়ি ধুলবে কেন? তো ও না কান্না করে দিছে এক পর্যায়ে, মানে দুষ্টামি করতে করতে কান্না করে দিছে, বলে তুমি আমার কথা বিশ্বাস করো না, আমি একটু আগে দেখলাম ঘড়িটা ধুলতেছে। আমি ওকে ধুলতেই পারি স্বাভাবিক, যেহেতু দুইটা দরজাই খোলা, বাতাসেও ধুলতে পারে। পরে আমি ওকে যাই হোক সান্ত্বনা মান্তনা দিয়ে বসে রাখলাম। তারপর যেটা হয়, ইফতারের সময় আসে। ইফতারের সময় আমরা আবার সে তিনজনই বসে থাকি, আমি জানালার কাছে বসি, থাই ডোর আছে আমাদের জানালাটা। তো আমি জানালা দিয়ে যেদের দেখি আর কি, যে আমি যেই রুমটার কথা বললাম, যে ওয়াশরুম, ওই রুম থেকে আমাদের কাটিং রুম যেটা বলে, সেই রুমের মধ্যে চুলের গোছা, আপনি মেঝেতে যদি একটা কাপড় টেনে যদি নিয়ে যান, যেভাবে টানে যেটা যায় না ছাঁচড়িয়ে, তো ওরকম ভাবে যাচ্ছে আর কি, অল্প কিছু
চুলের গোছা যাচ্ছে।
হ্যাঁ, মানে অল্প কিছু চুল আর কি, বড় বড় কালো কুচকুচে একদম। তো আমি একদম চিৎকার মারি একটা, তো বলতেছে কি হয়েছে কি হয়েছে, আমি বলতেছি তোমরা কিছু দেখছো নাকি? পরে বলতেছে কি দেবো, আমরা তো ইফতার করতেছি, গল্প করতেছি, আমাকে এখানে আমি এই জিনিসটা দেবো। তো ওরা দুইজনই ভয় পেয়ে যায়, আমি কি ভয় পাওয়ার কোনো কারণ নাই।
তখন চুলের গোছাটা কোথায় গেল?
ভ্যানিশ হয়ে গেছে। মানে তখন আমি যখন দেখছি, তখন তো আমি চিৎকার মারছি, চিৎকার মার সাথে সাথে ওরা যখন ফিরছে তখন কিছুই দেখিনি। পরে আমি বলতেছি দেখো এরকম আমি দেখছি, সত্যি কথা যেটা, আমি চুলের গোছা দেখছি, এখানে শেষে যাচ্ছে, কেউ আছে এখানে, হতে পারে কেউ ফাইজলামি করতেছে আমাদেরকে ভয় দেখানোর জন্য।
যখন এই ঘটনাগুলো ঘটে তখন তো নিচের ফ্লোরে শুধুমাত্র আপনারা তিনজনই থাকেন, বাকিরা সবাই দোতলায় চলে যায়।
হ্যাঁ, পরে ওরা যা দেখে যে না কেউ নেই, তো ওরা ভাবতেছে যে কালকে মেবি আমাদের এই ঘটনাটা ঘটার পর হয়তো পারে আমি ফ্রি করছি,
ভয় পাচ্ছিলাম
আর কি এরকম। পরে ওরা বিশ্বাস করলো না, আমিও ব্যাপারটা নিয়ে বিষয়টা মাথা ঘামাইনি। তারপর আমি বাসায় চলে আসি, 8টা বাজে, মার কাছে বলি যে মা এরকম এরকম। পরে মা বলতেছে তুমি একটু সাবধানে থাকো। তো যেটা হয়, 12টা বাজে, তো আমি আমার মাকে নিয়ে, আমার ছোট বোনকে নিয়ে ওয়াশরুমের জন্য যাচ্ছি। তো যেটা দেখি, সূর্য যেমন লাল না, এরকম আগুন টাইপের কিছু, মানে আলো টাইপের, এখান থেকে মানে আমাদের ওয়াশরুম থেকে অফিস পর্যন্ত যে ভ্যানিশ নেই। পরে আমি মাকে সাথে সাথে, মা দেখো দেখো এখানে কি একটা যাচ্ছে, এটা কিছু না, তুমি ভয় পেও না, এটা নিয়ে কোনো আলোচনা করার দরকার নেই অফিসে। পরে যেটা হয়, আমি চলে আসি অফিসে কাজ করার পর, একটা আজান দিছে, আমরা নামাজ পড়ছি, দেখে যে একটা মেয়ে সারা শরীর ভার হয়ে গেছে, মানে কেমন যেন। ও আমাকে বলতেছে জানাত আমার মাথাটা তো ভার হয়ে গেছে, আমি ছুটি নিবো। আমি বলছি ছুটি নেওয়া দরকার কি, তুমি রেস্ট নাও। সেদিন 5টা বাজে, আমাদের ছুটি হওয়ার কথা ছিল। আজানের নামাজ পড়ার পর ও আসে আমাদের রুম, মেশিন রুমে এসে বসে, আমরা সবাই কাজ করতেছি, ও ওয়াশরুমে মুখ ধুতে যায়। আসার পর যেটা, ও তুলে বসে, ওর চুলগুলো হচ্ছে এরকম যে আরএফএল এর যে প্লাস্টিক চুলগুলো আছে না, ওই রকম টাইপের। তো ওইখানে এসে বসে, বসার পর হঠাৎ দেখি, মানে আমার চোখ গুলো কেন যেন ওদিকে গেল, হঠাৎ দেখে যে ও আমাদের সামনে যে দরজাটা আছে, সেই দরজার দিক দিয়ে ও এক ধ্যানে তাকায় আছে। কিছু একটা শোনার চেষ্টা করতেছে ওইখান দিয়ে। পরে দেখি ওর চোখের পলক পড়তেছে না, পাতা নড়তেছে না। পরে আমি ওর কাছে যাই, যার পর যেটা হয় ওর নাম হচ্ছে সাবিনা, সাবিনা তোমার কি হয়েছে, তুমি এরকম করে বাইরে তাকায় আসো কেন, কাজ করবা না, কোনো কথা বলে না। তারপর গায়ে যখন আমি টাচ করি যেটা হয় ও মাগো করে চিৎকার দিয়ে আমার কোলের মধ্যে পড়ে যায়, সেন্সলেস হয়ে যায়। ওর আকৃতিটা এরকম যে লম্বা চোড়া একদম চিকন, তো একদম আমার কোলের মধ্যে এসে পড়ে যায়। তারপর আমি মাথায় পানি টানি দিই, তারপর উপরে আপুকে ডাকি, এই মালিকের বাবা আসে। আসার পর ওনাকে বললাম সবকিছু খুলে যে এরকম ও একদিনে তাকায় ছিল, তো আমি ব্যাপারটা বুঝলাম না। পরে উনি সব কিছু সুরা কালাম পরে পানি পড়া দেয়। তারপর গায়ে পানি ছিটানোর পর যেটা হয় ওর চোখ গুলো লাল লাল হয়ে যায়। পরে আমি ওকে বলতেছি যে সাবিনা কি হয়েছে তোমার, কোনো কথা বলে না। পরে বলতেছে আমি সাবিনা না। পরে ওই আঙ্কেল বলতেছে তুমি তো সাবিনাই। পরে বলে না আমি সাবিনা না, আমি জানু। পরে বলতেছে তুমি কোথা থেকে আসছো, কয় আমি এখান থেকে আসছি, ও আমাকে ডাক দিছে। ওরা তিনজন যখন এখানে ইফতার করতে আসে ওরা প্রচুর হাসে, ওদের হাসিটা আমার এতই ভালো লাগে যে আমি এখানে না আসে পারি না, ওদের হাসি আমাকে ডেকে নিয়ে আসে, ওদের চুল ছাড়া গুলো আমার ভালো লাগে, ওদের গন্ধ গুলা ভালো লাগে, এরকম বলে। পাশে আবার একজন লিমা নাম, সে লিমা আবার উঠে গেছে, উঠে বলতেছে আই তুই কেন বলতেছিস, মানে এরকম অবস্থা হয়েছে যে সাবিনাকেও নিয়ে যাবে এখান থেকে, ও তো রেগে মেগে ফায়ার, পাঁচটা ছেলে ওকে ধরে রাখতে পারতেছে না, এরকম অবস্থা। আমরা তো সব আতঙ্কের মধ্যে পড়ে গেছি যে কি হচ্ছে আমাদের সাথে এগুলো। পরে ওকে জিজ্ঞেস করে তোমার কি হয়েছে আবার লিমা, তুমি কেন এমন করতেছো। ও আমি ওকে বলছি তুই কিচ্ছু বলবি না, আমি আজকে তোকে মেরেই ফেলবো, সাবিনাকে বলতেছে লিমা। পরে যাই হোক, আবার ওদেরকে পোড়া পানি যখন ওদের গায়ে ছিটা মারে তখন ওরা দুজনই সেন্সলেস হয়ে যায়। তারপর ওদেরকে ধরাধরি করে দোতলায় নিয়ে যাই। নেওয়ার পর যেটা হয় লিমার মাও ছিল যে উনি কবিরাজ টাইপের, পরে সে আসে সুরা কালাম পরে ঠিক করে, ওরা দুজনই ঠিক হয়ে যায়
মোটামুটি। মানে তারপর থেকে কি আর কোন ধরনের ঘটনা ওদের সাথে ঘটেছে ওখানে ওই ফ্লোরে?
না, তারপর থেকে ওদের সাথে আর কোনো ঘটনাই ঘটে না, ওরা দুজনেই ঠিক হয়ে যায়।
আচ্ছা, এই ফ্লোরে কি আগে পরে কোনো কিছু ঘটনা ঘটেছে আসলে, মানে আর কেউ দেখতে পায় নাই, শুধু আপনারাই দেখতে পেয়েছেন?
আর কেউ দেখতে বলতে আমাদের দাদা ছিল একজন কাটিং মাস্টার, তো সে যেটা হয় রাত্রে যখন ঘুমায় খায়,
মানে উনি অফিসেই ঘুমায়?
হ্যাঁ, অফিসেই ঘুমান কাটিং রুমে।
আচ্ছা,
যখন ঘুমায় মেবি 12টার পর কোনো কিছু অনুভূতি দেখতে পায় আর কি, আর রুমের মধ্যে কেউ হাঁটাচলা করতেছে, কেউ একজন হলো পাশে বসে মাথায় হাত দিয়ে দিতেছে। যখন ঘুম ভেঙে যায় তখন ঘুম থেকে উঠে থেকে কেউ থাকে না, তখন দু একদিন ওনার সাথে এরকম চলে। তিন দিনের দিন নাকি উনি দেখে যে ওনার পাশে কেউ একজন বসে চুল ই করতেছে, নাড়াইতেছে। উনি মনে করছে যে মেবি আমাদের অফিসের কোনো মেয়ে হতে পারে। পরে উনি বললো যে তোমরা যে এখানে এরকম করতেছো এটা কিন্তু ঠিক না, যদি কেউ দেখে ফেলে বাই চান্স তাহলে এটা কেমন একটা পর্যায়ে যাবে একবার ভেবে দেখছো, এখান থেকে চলে যাও। তো যায় না, কোনো কথা বলে না, ওর মতেই ও থাকতেছে। ও বলতেছে যে কি ব্যাপার, তোমাকে কথা বলতেছি তুমি শুনতেছো না, তুমি এখান থেকে উঠো বলতেছি। যখন ওই মেয়েটাকে ধাক্কা মারে তখন সেই মেয়েটা আর কি ওনাদিকে ফিরে যায়, মুভ করে। মুভ করার পর উনি দেখতে পায় মানে মেয়েটার চেহারাটা নাকি এরকম মানে বিবর্ষ টাইপের, মুখের মাংসগুলো হচ্ছে কুচকানো কুচকানো, চোখ গোলা ঘোলাটে,
মানে উইয়ার্ড কোনো কিছু একটা, যেটা মানুষ না অ্যাট লিস্ট। ওকে, তারপর?
তারপর তিনি তো ভয় পেয়ে যায়, ভয় পেয়ে দৌড় দেয় দোতলে চলে যায়। যে তারপর উনি বলছে যে দেখেন আমার সাথে এরকম এরকম আজকে দুই তিন দিন যাবত ঘটতেছে, আমার ঘরের মধ্যে কেউ একজন চলাফেরা করে, কেউ একজন আমার মাথায় হাত দিয়ে দেয়, রাতে ঘুমাতে পারি না। তো আজকে আমি সরাসরি জিনিসটা দেখলাম, একটা মেয়ে এরকম চুল আশ্রয়েছে। তো কেউ এটা বেসিক্যালি সত্যি কথা বলে মেনে নেয় না। তো আমাদের এই ঘটনাগুলো দেখার পরও ওনার টেনশনে পড়ে গেছে। আবার একজন হুজুর নিয়ে আসে গ্রামের বাড়ি থেকে, প্রথম যে হুজুরটা আসে সে পুরা ফ্লোরটাই দেখলো ভালো করে। দেখার পর উনি সকালে আসছে, লাঞ্চ টাইমে চলে গেছে বাড়িতে, উনি আর কিছু বলেনি। উনি নাকি বেসিক্যালি ফোন দিয়ে বলছে যে আমার পক্ষে এই ফ্লোরটাকে বন্ধ করা সম্ভব না, তবে আমার পরিবর্তে আমার বড় হুজুর যে সে পারবে, তাকে নিয়ে আসে। আনার পর যেটা হয় সে আর কি ফোলের প্রত্যেকটা রুমের চারটা কোনায় বোতলের মধ্যে চারটা করে তাবিজ দিয়ে দেয়, পুরা ফ্লোর বন্ধ করে, বালি টালি ছিটিয়ে টিটিয়ে আর কি পুরো ফ্লোরটাই করে। তো ফ্লোরের মধ্যে যেটা ছিল যে এক সপ্তাহ কোনো ঝাড়ু লাগানো যাবে না, ঝাড়ু বা চামড়া স্যান্ডেল যেটা বলে ওইগুলো রাখা যাবে না। তো আমি যেটা বললাম যে লিমা যে মেয়েটা, মেবি ও সেদিন ভুলে ফ্লোরটাকে ঝাড়ু দিছিল, মানে ও ভাবছে যে বালি টালি ভুলে গেছিল হয়তো। ঝাড়ু দেওয়ার পর যেটা হয় পুরো ফ্লোরের লাইট অফ হয়ে যায় তিনটার দিকে দুপুর, তো সেদিন পুরো দিনই কারেন্ট ছিল না। তারপর ওই দিনও ওই আমরা অফিসে যাই, যে অজিতদা বললাম সে শুয়ে আছে, দুপুর দিকে শুয়ে আছে, আসার পর আমাদের তো অফিসে কারেন্ট নেই, তো যেটা হয় উনি ঘুম থেকে হঠাৎ জেগে যায়, জেগে মানে কেমন যেন একটা করতে থাকে, মাথায় হাত দেয়, কেমন মানে কাপড় টাপড় রাখতেই চায় না গায়ে। তো আমরা সবাই মানে হাসতে থাকি যে উনি কি পাগল হয়ে গেছে নাকি। তো যেটা হয় উনি এক পর্যায়ে কাপড় টাপড় খুলেই ফেলছে, আমরা তো সবাই মানে লজ্জায় অন্য রুমে চলে গেছি। তো যেটা হয় উনি মাথায় হাত দিয়ে একবার দেয়ালের সাথে বাড়ি খায়, মাথার মধ্যে বোতল দিয়ে বাড়ি মারে,
পুরো অ্যাবনরমাল হয়ে গেছে, পাগল হয়ে গেছে।
হ্যাঁ, আমরা এক পর্যায়ে দোতলা আপুর কাছে গিয়ে বলি যে আপু এরকম এরকম অজিতদা তো এরকম করতেছে। তোর নিচে আসে, আসার পর দেখে অজিতদা রুমে এনে বের হয়ে গেছে, ছেলে যারা ছিল তাদেরকে ফোন টোন দিয়ে এনে তারপর ওনাকে নিয়ে আসে। সামনে আর কি একটা ভাইয়া ছিল আমাদের অফিসে, মানে সে দেখে ফেলছে তাকে।
পরবর্তীতে ফাইনালি কি হয়, মানে উনি কি পাগল হয়ে চলে যায় এখান থেকে?
পাগল হয়ে বলতে ওনাকে গ্রামে পাঠিয়ে দেয়। তারপর যেটা ফোন দিয়ে জানা গেছে যে সে নাকি মানে মাথায় পানি উঠে গেছে, আর বাড়িতে যে ওনাকে চিনতে পারে না, পাগল টাইপের এরকম হয়ে গেছে।
মানে এখানের এই সমস্যাগুলো থেকে আস্তে আস্তে মানে উনি একদম পাগলের মতোই হয়েছে।
হ্যাঁ, পাগলের মতো।
বর্তমানে কি অবস্থা আপনাদের অফিসে, কোনো ঝামেলা আছে এখনো?
বর্তমানে আমি সেখান থেকে চাকরি ছেড়ে দিছি, ওনারাও এই প্রবলেমটার পর ওইখান থেকে অফিস চেঞ্জ
করে
ফেলেছে।
আসলে আমি জানি না কার কাছে কি ধরনের মনে হয়েছে এবং কারো কাছে কোনো লজিক আছে কিনা। একটা মানুষ এখানে থাকে এবং রাতের বেলা সে বিভিন্ন জিনিসের অস্তিত্ব টের পায় এবং এরকম পর্যায়ে যায় মানুষটা পাগল হয়ে যায়। জান্নাতুলরা তো অনেক এক্সপেরিয়েন্স পেয়েছে ওই ফ্লোরের মধ্যে। মাঝে মাঝে না মনে হয় যে ঢাকা শহরের এত যান্ত্রিকতার মাঝেও এই ধরনের ঘটনা, তাও আবার এরকম প্লেসে কিভাবে সম্ভব, অদ্ভুত লাগে। কিন্তু আসলেই এক্সিস্ট করে এগুলো, বিশ্বাস করুন আর নাই করুন। তো যাই হোক জান্নাতুল, আমরা মনে হয় আরেকটা আপনার ঘটনা আছে, আপনার বাসায় ঘটেছিল, আমরা ছোট্ট করে কি একটু এই ঘটনাটা শুনতে পারি?
যেটা হয় আর কি, আমার বোন প্রেগনেন্ট ছিল, আমার আপুর শ্বশুর বাড়ি থেকে আমার আপুকে নিয়ে আসা হয় আমাদের বাসায়। আমার আপুর বাবুটা হয় খুব ভালোভাবেই হয়, আমরা অনেক হাসি খুশি। তো যেদিন হয় তার এক সপ্তাহ পর যেটা হয়, আমার বড় আপু পরেশ বাবুর জন্য আমরা শুতে পারি না উপরে, তো ফ্লোরিং করে আমরা নিচে শুইছি। আমার বাবা মাঝে পরের রুমে, আমি ডান কাতে ছিলাম। ডান কাত থেকে হঠাৎ কেন যেন আমার মাঝরাতে মনে হলো যে আমার ঘাড়ে বাম পাশে ঘাড়ে কিছু একটা আছে। তো আমি হাত দিয়ে আর কি ডলা দিই, দেখি কিছুই নেই। তারপর একটু পরে আমি ডান কাত থেকে যখন বাম কাতে ফিরবো, তখন যেটা দেখি ব্ল্যাক শ্যাডোর মতো কিছু একটা বসে আমার দিকে তাকিয়ে আছে, লাল লাল চোখ করে, মানে খুব রাগি, মনে হয় যে আমি তার কোনো ক্ষতি করে ফেলছি এরকম। তো আমি একটা চিৎকার মেরে আবার কাঁথামড়ি দিয়ে ফেলি। দিয়ে তার একটু পরে আবার আমি দেখি যে না, আমি কি চোখের ভুল দেখলাম নাকি, হতে পারে আমার ভয়ের কারণে এটা হতে পারে। তো আমি যখন আবার ফিরি, দেখি নিচে কোনো কিছু নেই, কিন্তু উপরে দাঁড়িয়ে আছে জিনিসটা। তো ওইটা দেখার পর আমি আবারও চিৎকার মেরে সাথে সাথে আর কি হয়ে যায়। তো আমার চিৎকার শুনে মা বোন সবাই বলে যে কি হয়েছে কি হয়েছে। তো আমি বলি যে না কিছু না, যেহেতু ঘরে আমাদের একটা বাবু আছে, আমার বড় আপু ভয়ও পেতে পারে, তার জন্য আমি জিনিসটা বলিনি। তো আমি সকালবেলা উঠে আমার আব্বু আম্মুকে,
শ্যাডোটা কি মানুষ আকৃতির ছিল?
মানুষ বলতে যখন বসেছিল তখন মানে 7 বছরের বাচ্চা বসলে যেমন হয় আর কি ওইরকম ভাবে, আর যখন দাঁড়িয়েছিল তখন মনে হচ্ছে যে আমার চেয়ে বড়, কত 5-6 ফুট হবে এরকম লম্বা। তো আমি সকালবেলা উঠে আমি আমার মাকে বলি জিনিসটা, সবাই সাথে শেয়ার করি। করার পর আমার মা আমাকে যেটা বলে, তো জিনিসটা নাকি আমাকে মানে আমাদের অফিস থেকে আসছিল আমাকে অ্যাটাক করার জন্য, আমাকে মারার জন্য। তো মারতে পারিনি আমার মার জন্য, আমার মা যেহেতু আমাদের ঘরটা বন্ধ করা ছিল আমাদের বাবু হইছে, তার জন্য আমার ওদিন কোনো ক্ষতি করতে পারেনি।
তো এরপরে তো আর বাসায় কিছু দেখেননি আপনি?
না, এরপরে বাসায় আর কোনো কিছু দেখিনি।
ওকে, এই ছিল আপনার ঘটনা জান্নাতুল। অনেক অনেক ধন্যবাদ জান্নাতুল, আপনাকে আমাদের এই জার্নিতে এসে আপনার ঘটনাগুলো শেয়ার করেছেন। তাই আমি আর মানে বিস্তারিত ভাবে কোনো কিছু ব্যাখ্যাতে যেতে চাই না, যেহেতু হাতে সময়ও আমাদের খুব বেশি একটা নেই। এতটুকু বলতে চাই যে বিচার বিশ্লেষণ কে কোন ঘটনাকে কিভাবে নেবেন সম্পূর্ণই আপনাদের ব্যাপার, আপনারা এটা বিশ্বাস করবেন কি করবেন না, আমরা শুধু প্রত্যেকের এক্সপেরিয়েন্স গুলোকে আপনাদের সামনে তুলে ধরছি মাত্র। তো যাই হোক জান্নাতুল, আরো একবার অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
জি, আপনাদেরকেও ধন্যবাদ।
যাক, সবার ঘটনাই শোনা হয়ে গেল, অর্থাৎ আজকে যে দুজন অতিথি আছে প্রত্যেকের ঘটনাই শোনা হয়ে গেছে এবং বিভিন্ন ধরনের পয়েন্ট অফ ভিউ বিভিন্ন মানুষের হবে আমি জানি এই ঘটনাগুলো শোনার পর থেকে। তবে আমরা শুধু এতটুকুই বলতে পারি যে আমাদের সামনে যে ঘটনাগুলো যারা বলেছে তাদের তখনকার এক্সপ্রেশন, তাদের যে ভয়ের অনুভূতি, কিছু অনুভূতি আছে মানুষ না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আমি জানি অনেকে আমার সঙ্গে যখন তাদের ঘটনাগুলো শেয়ার করে তারা মানে তাদের গায়ের পশম দাঁড়িয়ে যায়, সেটা পর্যন্ত মানে মানে এমন ভাবে ফিল করে আপনি চোখ মুখ দেখলে বুঝতে পারবেন, যেটা হয়তো আপনি রেডিওতে শুনে বুঝতে পারবেন না। তবে যাই হোক, বিশ্বাস অবিশ্বাসের ব্যাপারটা তো সম্পূর্ণই আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি, আমরা শুধু চেষ্টা করছি প্রত্যেকের এক্সপিরিয়েন্স গুলোকে আপনাদের সামনে তুলে ধরার জন্য। আর বরাবর আমি যেটা করে থাকি, যে প্রত্যেক হন্টেড প্লেসে গেলে কেন সেই হন্টেড প্লেসে আপনাদেরকে নিয়ে গেলাম এবং ডর টিম কেন সেই হন্টেড প্লেসগুলোতে যায়, এর পেছনের কি কারণগুলো থাকে, সেই কারণগুলো কিন্তু আমরা সবসময় আপনাদের সামনে তুলে ধরি। এবং আজকেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি, কারণ যেই বাসাটাতে আছি সেই বাসাটাতে, অর্থাৎ এই বাসাটাতে কিন্তু আমাদেরকে আলামিন ভাই নিয়ে এসেছে এবং আলামিন ভাইয়ের কাছ থেকেই কিন্তু আমরা এখানকার ঘটনা শুনে নিয়েছি। এবং আমরা যারা রুমগুলো দেখেছি, আমাদের কাছে সেই স্মৃতিগুলো এখনো হয়তো চোখের মধ্যে আমরা ইমাজিন করতে পারি যে কি ধরনের ঘটনা ঘটে গিয়ে থাকতে পারে, যেটা বাসাটা না দেখলে হয়তো আপনার কাছে পুরোপুরি সেই ঘটনাগুলো ইমাজিন করা একটু দুষ্কর হয়ে যাবে। তো যাই হোক, সেজন্য আজকে আমি আর এই বাসাটার কোনো বর্ণনাতে গেলাম না, কারণ এটা অলরেডি আলামিন ভাই সবার সাথে শেয়ার করে নিয়েছে। ডরের জার্নি আজকের মতো শেষ হচ্ছে এখানেই। সামনের বৃহস্পতিবার কোন একটা হন্টেড প্লেস থেকে আবারও সুমন যোগ দিব। তবে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পরবর্তী সেগমেন্ট, অর্থাৎ ট্যারট কার্ড নিয়ে যে সেগমেন্ট শুরু হবে সেটা শুনবার জন্য।
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
পাঁচ মিনিটের ছোট্ট একটি বিরতির সময় হলো প্রিয় শ্রোতা। পাঁচ মিনিট পর ঠিক রাত ১২টায় ট্যারট কার্ড স্পেশাল রাউন্ড শুরু হচ্ছে ডরে, এবং শুধু ডরে নয়, বাংলাদেশের রেডিওর ইতিহাসে এটাই প্রথম কোনো একটি অনুষ্ঠানে সরাসরি আমরা ট্যারট কার্ড নিয়ে লাইভে কথা বলব। ট্যারট কার্ড নিয়ে যাদের কোনো আইডিয়া নেই তাদের জন্য একটি অন্যরকম দিগন্ত খুলে যাবে, এবং যারা কিছুটা হলেও আইডিয়া আছে তারা হয়তোবা খুব ইন্টারেস্টিংলি আজকের এই এপিসোডটাকে উপভোগ করবেন। আমি কিবরিয়া থাকবো এবং ট্যারট কার্ড এক্সপার্ট রেজা তিনিও থাকবেন। পাঁচ মিনিট পর আমরা দুজনই ফিরে আসছি আপনাদেরকে ভয়ের নতুন রাজ্যে স্বাগত জানাতে।
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ডর এবিসি রেডিও এফএম 89.2 এ। আমি আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং শুরু থেকে ছিলাম, এখন একটু অন্য ফর্মে। যারা গত পর্ব শুনেছেন তারা নিশ্চয়ই জানেন যে ডরে বেশ কিছু চেঞ্জ এসছে। ট্যারট কার্ড নামে একটা সেগমেন্ট আমরা চালু করেছি ঠিক রাত ১২টায়, এবং যেটার মূল আসলে এখানে রেজা ভাই। রেজা ভাইয়ের সঙ্গে আপনাদের পরিচয় গত পর্ব থেকেই হয়েছে। তো রেজা ভাই এবং আমি ট্যারট কার্ডের যে স্পেশাল এক্সপেরিমেন্ট, এবং এটার আসলেও কোনো বাস্তবিক কোনো ব্যাপার স্যাপার আছে কিনা সেটা আমরা আমাদের লিসনারদের সাথে কিছুটা হলো করতে চাই, যে কারণে এই স্পেশাল সেগমেন্টটি। আমি শুরুতেই একটু হ্যালো বলে নিই আমার সঙ্গে যারা রয়েছেন তাদের সাথে। রেজা ভাই হ্যালো।
আপনার সাথে যারা আসছে যাদের সাথে কি হয় এই কার্ডটা রিড করলে, ওরা ওদের পরিচয় নিজেই দেখ।
আপনার ডান পাশ থেকে মুন্না।
হ্যাঁ, আমি মুন্না ফ্রম উত্তরা, আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার আর রাজ্যের সাথে আছি।
কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়ে আপনার জীবনে এরকম ঘটনা ঘটে গেল?
অ্যাকচুয়ালি আমার জীবনে না, আমার এক ফ্রেন্ডেরই আর কি, আমার সাথে অ্যাটায়ার পড়ছিল রাধবি ভাই।
আচ্ছা, তো ওর এক্সপিরিয়েন্সটা আপনি সবচেয়ে দেখেছেন, মানে আপনি কি এটা বিলিভ করেন বা এটা এই বিষয়টাকে যদি নিজের চোখে দেখেছেন কি মনে হয় কিছু আছে এর মধ্যে?
বিলিভ বলতে কি, আমি আসলে বিলিভ করি না, আসলে এটা পড়ার পরে অ্যাক্সিডেন্টটা হয়েছে, আমি জাস্ট ওইটাই শেয়ার করতেছি।
ওকে ফাইন,
ঠিক আছে। হ্যাঁ,
আপনার পরিচয়টা না?
আমি রাজ, ধানমন্ডি থেকে আসছি, পড়াশোনা করছি পাশাপাশি বিজনেস করছি।
ওকে, সো আপনি নিজে ভিকটিম?
হ্যাঁ, আমি নিজে ভিকটিম।
আমার পাশে আরো একজন আছে, তুমি তো ইলার থেকে, আমি তোমার পরিচয় কিছুটা জানি।
হ্যালো, আমি ফোয়াদ বিন হক, আমি বেলুরু থেকে, আর আমি মিডিয়া স্টাডিজ এন্ড জার্নালিজম পড়ছি ইউলেপ থেকে।
ওকে, সো রেজা ভাই, যারা গেস্ট তাদের এক্সপিরিয়েন্সের জায়গায় আমরা একটু পরে আসতে চাই। আমাদের এই অনুষ্ঠানে যারা এই মুহূর্তে যোগ দিয়েছে গত পর্ব শুনেনি তাদের উদ্দেশ্যে আমরা প্রথমে একটু হিন্টস দিয়ে রাখছি যে আসলে ট্যারট কার্ড এটি একটি কার্ড এবং বিশেষ ধরনের কার্ড যেটা আসলে আপনার অতীত এবং ভবিষ্যৎ পড়তে পারে। ট্যারট কার্ডের ল্যাঙ্গুয়েজে বর্তমান বলে কোনো কিছু নেই, যেটি আমরা লাস্ট এপিসোডে আমরা রেজা ভাইয়ের কাছ থেকে শুনেছিলাম। এবং আমরা এই সেগমেন্টটা চালু করেছি স্পেশালি যারা তাদের ভবিষ্যৎ কিংবা অতীত জানতে চান কোনো ক্ষতি না করে, বিশেষ পদ্ধতিতে অফকোর্স, কারণ লিসনাররা ক্ষতি হলে তো এখানে আসবে না।
হ্যাঁ,
তো এটা আপনি আসলে কিভাবে মেজর নিতে পারেন?
এখন ট্যারট কার্ডের স্টোরি যেটা, ক্ষতির যে বিষয়টা, সে ক্ষতিটা হয়, ক্ষতিটা হয়ে যায় কোনো না কোনো ভাবে, তো ক্ষতিটা না করার জন্য একটা প্রোটেকশন দেওয়া যায়।
আচ্ছা,
সেই প্রোটেকশনটা আমি নিয়ে যদি কোনো গেস্ট আমাদের সাথে আসে,
এবং বিশেষ করে আমরা তাদেরকে আহ্বান জানাবো, রেজা ভাই যে কথাটা বারবার বলছে সেটা হচ্ছে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস এর মধ্যে যারা আছেন, যারা বিভিন্ন কিছু ঘটে যাচ্ছে জীবনে কিন্তু তারা এই বিষয়গুলোর কোনো সমাধান পাচ্ছেন না, বিভিন্ন সময় ধর্মীয় যারা বুজুর্গ আছেন তাদের কাছে গিয়েছেন, কিংবা এটার সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা খুঁজে বের করার চেষ্টা করেছেন,
স্বপ্ন লাগে, বিশেষ বিশেষ স্বপ্ন,
অধিভৌতিক বিভিন্ন ঘটনার মধ্যে আছেন, তারা যদি এইসব ব্যাপারে রেজা ভাইয়ের কাছ থেকে স্পেশালি কোনো ভবিষ্যৎ নির্দেশিকা চান, তারা আমাদের অনুষ্ঠানে যোগাযোগ করতে পারেন। বাট আমরা অ্যাবসলিউটলি বলছি দিস ইজ নন সায়েন্টিফিক, এবং এটাতে বিলিভ করা না করা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার, আমরা ভয় নিয়ে খেলাধুলা করতে পছন্দ করি, সো এটা থেকে যদি আপনি ভয়ের কিছুটা হলো এসেন্স পান তাহলে আমরা বলতে পারবো যে সামহাও আমাদের অবজেক্টিভ যেটা ছিল সেটা কিছুটা সাকসেসফুল হয়েছে। তো রেজা ভাই আমরা আজকে কি শুনবো আপনার কাছ থেকে?
আজকে তো আসলে আমি ঘটনা বলতে আসি, আমি নিয়ে আসি আমার এক্সপিরিয়েন্স, ওরা শেয়ার করবে।
নাই দেখি কোনো কিছু বাকি আছে যে ট্যারট কার্ড নিয়ে কত বলবো?
ট্যারট কার্ড একটাই কথা সবাই মনে রাখেন, ট্যারট কার্ড একটা অভিশপ্ত কার্ড। এই কার্ড পৃথিবীর এখন ওপেনলি কোথাও বিক্রি হচ্ছে না, অনেক কাছে হয়তো মানে ইনবক্স আসছে আমি আমার কার্ড লাগবে কিনবো, আমি দেখলাম ফেসবুক পেজে অনেকে চাচ্ছে, তো এগুলো প্র্যাকটিস করাও রিস্ক, একটা আগুন আর এই জিনিস কার্ড একই জিনিস।
আমি ওনাদের এক্সপিরিয়েন্সে যাওয়ার আগে আপনার নিজের এক্সপিরিয়েন্সে জানতে চাই, আপনি কত বছর ধরে স্টাডির মধ্যে আছেন ট্যারট কার্ড নিয়ে?
আমার স্টাডি অলমোস্ট ষোলো বছর।
ষোলো বছর ধরে আপনি স্টাডি করছেন, তো সামহো আপনি তো নিশ্চয়ই গুরুদের কাছে গিয়েছেন যারা আপনাকে শিখিয়েছে?
গুরু আসলে গুরু বলতে আসাম রাজ্য, সেখানে থেকে আমার মানে শুরু আর কি ট্যারট কার্ডের স্টার্ট।
আপনি কি ম্যাক্সিমামই নিজে স্টাডি করেছেন না কারণ
ম্যাক্সিমামই নিজে স্টাডি করেছেন?
ম্যাক্সিমামই নিজে স্টাডি করেছেন। ওকে, বাংলাদেশেও তো এরকম বেশ কিছু ট্যারট কার্ড রিড করেন, এরকম বেশ
কয়েকজন আছে খুব সিনিয়র, আমি যতটুকু জানি কয়েকজন সিনিয়র যারা আছে রিড করেন,
তাদের সঙ্গে
তারা কখনো কখনো দেখা করে না, এটা একটা সমস্যা, কিছু পীর থাকে যেমন সব দেখা করে মুরিদ থাকে, তো ট্যারট কার্ডের ক্ষেত্রে এই জিনিসগুলো হয় না, ট্যারট কার্ড যারা রিড করে তারা সহজে কার্ড রিড করতে চায় না, কারণ তারাও জানে যে তাদের কার্ড রিড করা হয় তারা খুব বেনিফিটেড হয়ে যায়, খুব বেশি হ্যাপি হয়ে যায়, অথবা ধ্বংসটার দিক দিয়ে যায় আর কি, মানে মিডিয়াম বলতে কোনো শব্দ ট্যারট কার্ড।
আমি একটা কথা বারবার বলেন যে আমি যার ট্যারট কার্ড রিড করি বা এই জিনিসগুলো রিড করতে আমার খুব পেইন লাগে,
কষ্ট হয়।
কেন
কষ্ট হয়? কষ্টটা মানসিক, কারণ ট্যারট কার্ড রিড করা মানে আমাকে ওই ক্যারেক্টারের মধ্যে ঢুকে যাওয়া, মানে আমাকে যেতে হয় 3000 বছর আগে, যদিও যারা লিসেনারদের কাছে খুবই আশা করে যে কি বলে 3000 বছর আগে যেতে হবে, আমাকে ওই সময়টা চিন্তা করতে হয় নিজের মধ্যে, কারণ একটা এনভায়রনমেন্ট অনেক বড় জিনিস, তো আমাকে চিন্তা করতে আমি 1000 বছর আগে আছি এবং আমি ওই সিচুয়েশন থেকে চিন্তা করে কার্ডটা রিড করি। কার্ড রিড করার সময় আমার কিছু প্রেশার আসে, এটা যারা রিড সরাসরি যারা দেখছে তারাও দেখছে যে আমার চোখ টোক লাল হয়ে যায়, আমার বডি হিট হয়ে যায়, এই কষ্টটা হয়।
ওকে, সো লিসনারদেরকে আমরা দুইভাবে ওয়েলকাম করছি আমাদের এই অনুষ্ঠানে, একটা হচ্ছে আপনি সরাসরি আমাদের এই যে আড্ডা, এই আড্ডাতে বসে আপনি আপনার অতীত এবং ভবিষ্যৎ নিয়ে আপনি কথা বলতে পারেন, এবং যদি আপনি মনে করেন যে আপনি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন আপনার যতদূর সম্ভব অ্যাজ অ্যাকর্ডিং টু ল্যাঙ্গুয়েজ অফ রেজা ভাই, যে ক্ষতি না করে আপনার সম্পর্কে কিছুটা হলো যারা প্যারানর্মাল অ্যাক্টিভিটির মধ্যে আছেন তাদেরকে কিছুটা হলো ভবিষ্যৎ সম্পর্কে ধারণা দেয়া, আর যারা মনে করেন যে না এখানে আসতে চান না, আপনারা ফোনের মাধ্যমে আমাদের সঙ্গে কথা বলতে চান সেটাও সম্ভব, আপনারা শুধু ফোন নাম্বারটি দিয়ে দিবেন, আর রেজা ভাই যেটা বলছে সেটা আসলে কতটুকু সত্য সেটা আপনারা ফোনের মাধ্যমে কথা বলে যাচাই করে দেখতে পারেন, এবং এই সার্ভিসটি আমরা সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছি। ডোন্ট টেক ইস মানে সিরিয়াসলি, লাইফ ইজ ফান। ওকে, আমরা তাহলে সিরিয়াসলি আপনি যাদেরকে নিয়ে আসছেন তাদের এক্সপিরিয়েন্সের জায়গাতে একটু যাই। আচ্ছা না, কিন্তু তার আগে আমি আপনার কাছ থেকে একটা এক্সপিরিয়েন্স শুনতে চাই, সেটা হচ্ছে আপনি একবার অনুষ্ঠানে বলছিলেন যে এটা রিড করতে গিয়ে বা এটা সম্পর্কে স্টাডি করতে গিয়ে আপনার ভীষণ ভীষণ বিগ বিগ কতগুলো ক্ষতি হয়ে গেছে,
ক্ষতি
আবার কতগুলো লাভ হয়েছে,
অ্যাচিভমেন্ট হয়েছে। ক্ষতি যদি আমি ধরি, যতবারই মানুষের কার্ড রিড করছি ততবারই আমার ফ্যামিলিতে সমস্যা হয়েছে, ততবারই যতবার পড়া হয়েছে ততবারই। প্রথম যখন আমি শুরু করি কার্ড পড়া তখন আমি জানতাম না কিভাবে পড়তে হয়, কিভাবে কি করতে হয়, যদি আমি পাইলটের সিটে বসানো হয় আমি বিমান চালাতে না পারি তো কি হবে অবস্থা, বুঝে নেন তো আমার সেই অবস্থা ছিল। প্রথম প্রথম উল্টা পাল্টা হচ্ছে, বাসায় শব্দ হচ্ছে, বিকট বিকট শব্দ, ঘুমের মধ্যে আমি অনেক কিছু শুনতেছি, স্বপ্ন যা দেখতেছি তা বাস্তবে ঘটতেছে, এরকম অনেক ঘটনা আমার সাথে ঘটতেছিল, সেটা ক্ষতির দিকে যাচ্ছিল, বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে। ইংল্যান্ডে এমন এক ঘটনা হয়েছে, আমি কার্ড একদিন পড়লাম, সারা মেয়েটার নাম সারা ছিল, আমেরিকা থাকে, সে আসছিল ইংল্যান্ডে, সে কার্ডটা আমার কাছ থেকে নিয়ে গেছে, মানে আমার রিডটা করছে, করার পরে পরের দিন সকালে রওনা হয়েছি, আমি লন্ডন থেকে যাব ওল্ডহাম, ম্যানচেস্টার একটা শহর ওল্ডহাম, আমি সবসময় রেডবুল খাই, মানে গাড়ির মধ্যে একটা এনার্জি ড্রিঙ্ক রেখে দিই যাতে আমার ঘুম না আসে, এটা ইংল্যান্ডে সবাই খায় লং ড্রাইভে যায়, তো প্রায় 10-12 ঘন্টা ড্রাইভ, তো খুব স্পিডে চালাচ্ছি গাড়ি, 180-190 চালাচ্ছি আমি, ইংল্যান্ডে বড় বড় লরি থাকে, লরির মধ্যে ওরা গাড়ি ট্রান্সপোর্ট করে, একটা ট্রাকের মধ্যে 10-12টা গাড়ি সে নিয়ে যায়, নতুন ব্র্যান্ড নিউ গাড়ি, ওই ট্রাকটা একটু উঁচা হয়, মিনিমাম
স্বাভাবিকের চেয়ে উঁচা,
7-8 ফুট উঁচা,
তো আমি গাড়ি চালাচ্ছি তো আমি সবসময় যেটা করি, সবসময় ঘুমার দোয়া পরে ঘুমাই, গাড়িতে বসলে বাইকে বসে দোয়া করে বসি, আল্লাহর নাম নিয়ে বসি যাতে কোনো ক্ষতি না হয়। গাড়ি চালাচ্ছি হঠাৎ করে আমার চোখে ঘুম চলে আসছে রানিং অবস্থায়। আমার ছিল ভক্সল গাড়ি, ছোট নিচা গাড়িটা, তো আমার গাড়ি পুরোটা ঢুকে গেছে ট্রাকের নিচে পুরোটা, কিন্তু গাড়ি চলতেছে ট্রাকে চলতেছে, আমি ট্রাকের ভিতরে, পুরা ট্রাকের ভিতরে, আমার খেয়াল নাই আমি ঘুমিয়ে গেছি। এটা মুহূর্তের বিষয়, কয়েক সেকেন্ডের ঘটনা। আমার হাত সোজা, স্টিয়ারিং আমি ধরে রাখছি, এটা
সুপার স্পিড,
আমার গাড়ি 180-190 এরকম স্পিড, লরিরও তো অনেক স্পিডি, লরি খুব স্পিডে। তো আমি ঢুকে গেছি গাড়ির ভিতরে গিয়ে, আমি জাস্ট চোখ নিদ্রা বলা যাবে না, তন্দ্রা বলা যায়, তো আমি কিন্তু এনার্জি ড্রিঙ্ক খেয়ে নিছি যে আমার যাতে ঘুম না আসে অ্যাটলিস্ট। হঠাৎ করে বিকট শব্দ হলো, ক করে একটা, মানে যে শিপের হর্ন যেরকম শব্দ, শুনে ঘুম ভাঙছে, ভেঙে আমি উপরে তাকিয়ে দেখে আমি তো নিচে ট্রাকের নিচে, ট্রাক চলতেছে আমি চলতেছি, বিসমিল্লাহ মানে আল্লাহ বাঁচাও, ভুলে আমি পিছন থেকে একদম ব্রেক করে
পিছনে বের হয়ে গেছি।
তখন আমি যখন আয়নাতে তাকালাম, তাকিয়ে দেখি যে ড্রাইভার আমার দিকে তাকাচ্ছে এবং বুড়ি আঙ্গুল নিচের দিকে দিচ্ছে, মানে এটা একটা ব্যাড সাইন আমার দেখাচ্ছে, সে যে যদি ড্রাইভার, এর মানে ড্রাইভার আমাকে দেখে ফেলছে পিছনে, আমি ঢুকে গেছি ট্রাকের নিচে, ড্রাইভার যদি না দেখতো তাহলে আজকে আমি ডেড।
আর যদি পজিটিভ সাইনের কথা বলি তাহলে প্রচুর ধন সম্পদের মালিক হয়েছেন।
যদি পজিটিভ সাইন ধরি, আমি 16 বছরের এক্সপিরিয়েন্সে আমি কিছু জিনিস অ্যাচিভ করছি, সেটা হচ্ছে নাম্বার। আমি নাম্বার জানি,
নাম্বার ইন ভার্সন্স,
নাম্বার হচ্ছে, এটা কি বলা ঠিক হবে কিনা জানি না, সেটা রোলেটের নাম্বার আমি জানি।
কিসের নাম্বার?
রোলেট। রোলেট হচ্ছে পৃথিবীর সবচেয়ে টাফেস্ট গেম, আমার মানে মানে ভেঙে আছে অনেকগুলো কার্ড, আমি ওয়ার্ল্ডের বড় বড় ক্যাসিনো প্লেয়ারের মধ্যে একজন।
ওকে ওকে, টাকা পয়সা অভাব হলে আপনার কাছে আমরা যাবো ইনশাআল্লাহ। আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট রোলেট অর সামথিং।
রোলেট হচ্ছে পৃথিবীর সবচেয়ে টাফেস্ট ক্যাসিনো, গুগলে সার্চ করলে পাবেন, আমার যাওয়া আসার ভাড়া বা শপিং এখান থেকে উঠে যায়। এখন এটা তো আসলে হারাম, এখন আমি খেলি না ক্যাসিনো, যেহেতু ওয়ার্ডটা বাংলায় বলে জুয়া হয়, এই জন্য আমি খেলা বাদ দিয়ে দিয়েছি, এখন আর খেলা হয় না। কিন্তু এটা আমার লাইফে অ্যাচিভমেন্ট, আল্লাহ আমাকে এমন কিছু একটা দিয়েছে যেটা আমি পারতেছি না খেলতে, দিল যে দাও তোমাকে দিলাম তুমি এটা নাও, টাকা বানানোর মেশিন
দিলাম, কিন্তু
আমার মানে এই অবস্থা।
ভেরি ইন্টারেস্টিং, আমি এটাই বলতেছিলাম যে আমার আসলে এই ধর, আমি খুবই লজিক্যাল মানুষ, কিন্তু কৌতূহল তো কৌতূহলের কোনো সীমা নেই, সেটা লজিক মানে না, ইললজিক মানে না। তো আমার সামহাউ রিজার্ভার কার্ড সাথে মিশে মনে হয়েছে যে এই পার্টটা খুব বেশি মানে কিউরিয়াস, কৌতূহল জাগাবে সবার মধ্যে। তো সেই জায়গাটা থেকে এই ডরের এই স্পেশাল সেগমেন্টটি আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে। যারা এখানে অংশগ্রহণ করতে চান, আমি ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি, ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি ফোন থেকে অটোমেটিকলি ভয়েস শুনতে পাবেন, সেই অনুসারে আপনি ডরের কল নাম্বারে ঢুকবেন, ঢোকার পরে আপনি বলবেন ডরের ট্যারোট কার্ড, TAROT ট্যারোট কার্ড, এই রাউন্ডে আপনি আসতে চান এবং কেন আসতে চান সেটা নিয়ে আপনি দুই একটা কথা বলবেন। আপনার লাইফে কোনো প্যারানর্মাল, কোনো ভৌতিক কোনো অ্যাক্টিভিটি আছে কিনা, যেটা ভবিষ্যৎ নিয়ে আপনি জানতে চাইতে পারেন, অতীত নিয়ে আপনি জানতে চাইতে পারেন, কেন এই ঘটনা আপনার জীবনে ঘটছে। কিন্তু প্লিজ আল্লাহর ওয়াস্তে আমাদেরকে পিঠ দরবেশ মনে করবেন না, পানি পড়া জাতীয় কোনো সমাধানও নেই, তাবিজ টাবিজ এখানে দেওয়া হয় না।
আমি একটা ছোট্ট এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই, 2-3 মিনিট লাগবে, এটা খুব ইম্পর্টেন্ট থাকে আমার আম্মুকে নিয়ে, বাস্তব কাহিনী, মোটামুটি 5 বছর হয়ে গেছে অলরেডি। আমার মামা বাড়ি ইন্ডিয়াতে, মালদাতে, মামার বাড়ি, দাদার বাড়ি দুইটাই, আমার আব্বা ইন্ডিয়ান, আমার জন্ম বাংলাদেশ। তো ঘটনাটা হলো, আম্মা হঠাৎ করে অসুস্থ হয়ে যায় একদিন, তখন আমি কার্ড প্র্যাকটিস করি, শুধু কার্ড না, তাছাড়া অনেক কিছু প্র্যাকটিস করি, প্যারানর্মাল অনেক কিছু। একটা এপিসোডে বলছিলাম একটা জায়নামাজের কথা, বিশেষ জায়নামাজ, এই ঘটনাটা অলরেডি বলা হয়েছে কিন্তু আমি ডিটেলস বলি নাই। ঘটনা আমার আম্মাকে নিয়ে, সে ঘটনাতে যে আমি যাই, অসুস্থ হয়, হঠাৎ করে হাসপাতাল নিয়ে যাই, আমরা স্কোয়ার তখন হয় নাই, তখন সমরিতে নিয়ে যাই, খুব সিরিয়াস মানে অজ্ঞান। তখন আব্বা সুনামগঞ্জ থাকে, আমি আর ভাইয়া ঢাকায়, আম্মা ঢাকায়, ডাক্তাররা চেক আপ করলো, আধা ঘন্টা চলে গেল, ইমার্জেন্সিতে ICU ভর্তি করলো। পরের দিন ডাক্তাররা বলতেছে যে ট্রিটমেন্ট হবে না, এটা রোগী মারা যাবে, আপনার বাসায় নিয়ে যান। যেটা আম্মা শুনে থাকে, আমার রেডিওতে আম্মা শুনতেছে, তো আম্মা ফিল করতেছে ঘটনাগুলো, আম্মা কিন্তু জানে বিষয়টা। তো ঠিক আছে, তাহলে আমার অন্য জায়গায় নিতে হবে, তো সারা রাতে বিল আসছে 20,000 টাকা, আমাকে বিল দিতে হবে হাসপাতালে, এছাড়া তার রোগীকে রিলিজ করবে না। ওরা রেখে নিচ্ছে, বারান্দা রেখে নিছে, মানে লাশের মতো পড়ে আছে আর কি, অজ্ঞান, কোনো সেন্স নাই, ডাক্তার বলছে নিয়ে যান, মারা যাবে, বাসায় নিয়ে যান। কি হয়েছে তারা বলতে পারতেছে না, ট্রিটমেন্টটা কি করবে বা কি ওষুধ কিছু বলতে পারতেছে না। আমি তখন ফোন করার সময় আত্মীয়স্বজন সবার কাছে, আমার এখন 20,000 টাকা লাগবে, বিপদে পড়লে যা হয়, কারোর কাছে টাকা নেই, তো আমি ছোট, তো আমার কাছে এত টাকা নাই, 20,000 টাকা ইমার্জেন্সি মানে ইনস্ট্যান্ট টাকা এখন লাগবে, কারো মা যদি বারান্দায় শুয়ে থাকে হাসপাতালে, ওনাকে নিয়ে আরেকটা হাসপাতাল নিতে হবে যেখানে বেটার ট্রিটমেন্ট হবে। সবাইকে ফোন দিচ্ছে আত্মীয়স্বজন যারা আছে, সবাই বলতেছে আজকে না কালকে, এখন নাই তুমি কালকে আসো, পরশু আসো, এরকম। তখন আমি বাসায় গেলাম, গিয়ে আমি কিছু রিচুয়াল করলাম আর কি। করার পরে আমার যে আলমারির মধ্যে একটা চেক ছিল, আমার চেক ছিল, চেকটা আমি নিলাম, নিয়ে আমার সাইনটা আমি কপি করলাম, আমাকে আমাকে বাঁচাতে হবে, এখানে যদি দুনিয়া সবচেয়ে অপরাধ করতো তো আমি সেই ক্ষেত্রে করতে বাধ্য, এখানে বিষয়টা মা, এটা একটা বিরাট অপরাধ কারো সাইন কপি করা। করে ব্যাংকে গেলাম, গিয়ে টাকাটা উঠালাম, টাকা কিন্তু দিয়ে দিচ্ছে, তারপরে আমি আমাকে হাসপাতাল থেকে গ্যাস্ট্রো লিভার নিয়ে যাই। তারা বললো যে অসুখটার নাম হচ্ছে প্যানক্রিয়াটাইটিস, আর যেটাতে হয় সেটা হচ্ছে অগ্নাশয়, আমাদের শরীরে যে অগ্নাশয় থাকে তাতে হরমোন বের হয় ওইটা নষ্ট হয়ে গেছে। তখন তারা বললো যে না আমরা সরি পারবো না চিকিৎসা করতে, আপনারা নিয়ে যান। তখন তো আমরা আর তখন সারা রাত আমি বসি, বসার পরে আমি চাইলাম যে কালকের মধ্যে আমার সুস্থ হয়ে যাক। পরের দিন সকালবেলা আমি ঘুমাই নিয়েছি, সারা রাত নামাজটা পড়লাম, ফজর নামাজ পড়ে উঠলাম, উঠে দেখি আমার সুস্থ, পুরাই সুস্থ, হাসপাতালে বাসা চলে আসছে। তাই বললাম আম্মা তুমি এক কাজ করো ইন্ডিয়া চলে যাও। ঠিক সাত দিন আমার সুস্থ, আমি আবার শুরু করি টাটকার পরা, টাটকার তখন আমি হাত দিই নাই কিন্তু অন্য কিছু করছি আমি, টাটকার আবার শুধু ধরি, আবার সাত দিন পরে আমার অসুস্থ হয়ে যায়। অসুস্থ মানে এমন অসুস্থ যে এটা বলার মতো না, আমরা সরাসরি দেখেছি যে মুখ দিয়ে ফেনা বেরিয়ে গেছে বা চোখ টোক উল্টে গেছে, মানে ভয়ঙ্কর সিচুয়েশনটা বেশি সিরিয়াস ছিল। তখন ইমার্জেন্সিতে আমরা ভিসা করি, সাথে সাথে ওই দিনই ভিসা করে এয়ারপোর্টে গ্রিন চ্যানেল দিয়ে আমাকে ইন্ডিয়া নিয়ে যাওয়া হয়। যাওয়ার পর তখন আমি বলছিলাম মানে নিজের সাথে যে আমি কোনোদিন আর টেরোটকার করবো না, এই দুনিয়া যাই করে টেরোটকার আমি আগুনে পুরাই ফেলে দেবো, ছিঁড়ে ফেলে দিব, যেহেতু আমি পড়তে পারি না, আমি পড়লে ক্ষতি হয়, উল্টাপাল্টা হয়, টেরোটকারটা তখন আমি ছিঁড়ে ফেলাই নাই, আলমারিতে তারা আমাকে মেরে রেখে দিয়েছে, আমি জীবন ধরবো না এটা। এটা আজকে থেকে পাঁচ ছ বছরের ঘটনা, আমরা ইন্ডিয়া গেল, তিন মাস পর আমার সুস্থ হয়ে আসলো, আল্লাহর রহমতে এখনো সুস্থ। এই কিছুদিন রিসেন্টলি ধরুন পাঁচ ছ মাস আগে আমার দড়ি কাটা, ধরে আপনাদের সাথে যোগাযোগ আবার এখানে আসি আমি,
কারণ আপনি আর কত লোক
এখন জানি না আমার সামনে কি আছে।
ওকে, না কিন্তু আপনি যেটা বলছিলেন যে প্রোটেকশনের তো একটা ব্যাপার আছে,
প্রোটেকশনটা এখন আমি এক্সপার্ট, আগের মতো নাই, এখন মোটামুটি আমি জানি কি করতে হয়, কিন্তু তারপরও কিছু না কিছু হয়ে যায়, আসলে হয়ে যায়।
এখানে একটা নিজের একটা অফিসের এক্সপিরিয়েন্স একটু শেয়ার করি, সেটা হচ্ছে আমরা ডরে আপনার একটু আগে সুমনকে শুনলেন বিভিন্ন হান্ড্রেড প্লেসে যাইছে, তো রেজা ভাই আমার সঙ্গে যোগাযোগ করার পরে আমি রেজা ভাইকে বলি যে ঠিক আছে আমাদের ডরে আপনি আসেন, সুমনের সাথে এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করেন। তো সুমন আমাকে বলে যে আমি একটু ওনাকে টেস্ট করে দেখতে চাই, তো সামা ওয়ার্ড নিয়ে বোধহয় একটা গেম হয়েছিল আপনার সঙ্গে, ও একটা ওয়ার্ড প্রেডিকশন করবে, সেটা আপনি বলে দেবেন যে কি ধরেছে। তো প্রথম দিন সে এটা করেছে এবং সামহাও রেজা ভাই তার টেকনিক দিয়ে সে বলে দিয়েছে, তো সুমন এটা নিয়ে খুব অবাক হয়েছে। সুমনের ট্যারট কার্ড সে পড়তে চেয়েছে কিন্তু সে রাজি হয়নি, কেন তো ভয় পেল আমি ঠিক বুঝলাম না, সুমনের তো ভয় ডর পাওয়া উচিত না। ওকে, আর দ্বিতীয়টা যেটা হচ্ছে যে সুমন এর পরের দিন যেদিন এসছে রেজা ভাই অফিসে, সেদিন যেভাবেই হোক রেজা ভাইকে সে আজকে বের করে ফেলবেই যে কিভাবে সে ওয়ার্ড বলে, আজকে কোনোভাবেই যাতে রেজা ভাই বলতে না পারে, সেজন্য সে তিন চারটা ওয়ার্ড ধরেছে মনে মনে এবং তারপরে গ্রাফিক্স ও বোধহয় কিছু করেছে, কিন্তু সবগুলোই সে শেষ পর্যন্ত
ছবি আর্ট করছে।
আপনি সেটাও বলে দিয়েছেন যে আসলে সে
রাস্তায় কোথায় দাঁড়ায় ছিল, কার দিকে তাকাইছিল, বিআরটিসি বাসের দিকে তাকানো ছিল, একটা লাল রঙের বিআরটিএ বাস থেকে ওই নাম্বারটা লিখছে, এবং কোন বাস কোথায় কোন স্টেশনে কোন জায়গা সব বলে দিয়েছে। আমি
এই সেমটা কিন্তু আমার সাথেও করছে, যে নাম্বার নিয়ে
আমার সাথে ভালো হয়েছিল, নাম্বারটা
নিয়ে এটা আমার সাথে,
এটা খুব মজার একটা কাহিনী। এটা যেটা আমার বোন,
হ্যাঁ বলো,
আমার বোন বাসা থেকে, আমি বাসায় যাই সবাইকে বললাম আপু আম্মু এই কাহিনী, তো আমার বোন তো মেডিকেলে পড়ে, সে আবার এইসব বিশ্বাস করে না, তো আমি আপুরে বলছি আচ্ছা তুমি লেখো একটা সংখ্যা লেখো, তো ও লেখলো, আমি রাতের একটার দিকে ভাইয়ার বাসায় গেছি ওই জিনিসটা নিয়ে, ইভেন আপু যে লেখছে লেখার পরে আমি স্কচটেপ দিয়ে পেঁচায় আনছি যাতে রাজু ভাই দেখতে না পারে। তো ভালো কথা, রাজু ভাইয়ের বাসা আসার পরে ভাইয়া বলছে আচ্ছা ফুয়াদ তুমি স্কচটেপটা তুমি খুলো, ভাইয়ার হাতে নেয় নাই, আর আমি মোবাইলে আমার বোনকে ফোন দিছি,
তো
ফোন দেওয়ার পরে ও লাইভ মানে সে কথা বলতেছে, আমি ভাইয়া যা বলতেছে ওইটা আমি করতেছি, ইভেন ভাইয়া ওই সংখ্যাটা বলে দিছে, ইভেন কি কালারের পেন দিয়ে লেখা, তিনটা কালারের ছিল ওই সংখ্যাটা, ওই তিনটা কালারও বলছে, আমার বোন তো তখন স্পিচলেস, আর কিছু বলার নাই, মানে আমি স্পিচলেস, যেখানে কেউ দেখলো না যে লেখা হইছে সংখ্যা তিনটা রাতবি ভাই, ওটা
আর কিন্তু লেখেছেই আজকে বেলুড় থেকে লেখা নিয়ে আসে,
আর লেখা ছিল ফুয়াদ জীবন অনেক বড় হো তুমি, আমার বোন এই লেখাটা লিখছিল আবার নিচে, তো এটাও রাত বিভাগ বললো, মানে আই কান্ট বিলিভ হাউ ক্যান ইট পসিবল।
নাম্বার রিলেটেড আমার একটা স্টোরি আছে,
বলুন প্লিজ।
তো রাত বিভাগের সাথে একদিন শুক্রবার ছিল, মেবি বসে আড্ডা দিচ্ছি বাসায় নর্মালি, তো রাত বিভাগ বললো যে আসো একটা গেম খেলি বা মজা করি, কি মজা দেখান, বলছে তুমি এখান থেকে মানে আমি দেখতে না পাই এরকম একটা জায়গাতে গিয়ে তুমি কাগজের মধ্যে কিছু একটা লিখে নিয়ে আসবা, আমি এটা এখান থেকে বসে বলে দেবো। দেন ঠিক আছে, ওকে, উনি বাসায় চারতলায়, ওনাদের বাসায় একটা ছাদ আছে, মানে ছাদ হচ্ছে ছয়তলাতে, তো আমি চলে গেলাম ছয়তলার ছাদে, তো যাওয়ার সময় আবার চেক করলাম যে উনি পিছনে পিছনে দেখছে কিনা বা ফলো করছে কিনা, তো ওয়ার্ড খুঁজে পাচ্ছিলাম না, আকাশের দিকে তাকাচ্ছিলাম, একবার একটা ফোঁটা দিলাম, ফোঁটা দিয়ে একটা পেঁচালাম কাগজের মধ্যে, বাট লিখতে পারছি না, আশেপাশে আবার তাকাচ্ছি যে কেউ দেখছে কিনা বা কেউ ফলো করছে কিনা, অনেক চিন্তা ভাবনা করে আকাশের দিকে তাকিয়ে একটা ওয়ার্ড আমি লিখলাম, লিখে ভালো করে পেঁচিয়ে হাতে করে নিয়ে মুট করে আবার ওনার কাছে গেলাম, যে দেখুন ও যেভাবে বসেছিল ওভাবেই বসে আছে, তো উনি বললো যে আচ্ছা ঠিক আছে কাগজ আমার হাতে দেওয়ার দরকার নেই, তুমি কাগজটা খুলো। খুললাম, খোলার পরে উনি বলতেছে তুমি প্রথমে একটা ফোটা দিয়েছো, তারপরে ঘুরিয়েছো, তারপরে এই ওয়ার্ডটা এইভাবে লিখেছো, তুমি দন্তস্বটা এইভাবে লিখো, এই প্যাটার্নে লিখো। আমি তো পুরো মানে অবাক যে এটা কিভাবে সম্ভব।
না কিন্তু একটা জিনিসটা তো খুব ভয়ানক ভাই, সবই দেখতে পান সে কোথায় যাচ্ছে কি করছে তার গার্লফ্রেন্ডের সঙ্গে, থাকে না গার্লফ্রেন্ডের সঙ্গে ডেটিং আছে, দাঁড়াও রাব্বি ভাই দেখতেছে কিনা, সামথিং লাইক দিস, ইটস ভেরি ডেঞ্জারাস। আলটিমেটলি আসলে কি মানে আপনি তো নিশ্চয়ই টেকনিকটা বলবেন না, কিন্তু যখন আপনি জিনিসটা দেখেন বা হয় হাউ ইট হ্যাপেন্স,
এটা ভিজুয়ালাইজ করি অটোমেটিক্যালি, আমার কানের কাছে সে কিছু বলা হয়।
এই যে আপনার কানের কাছে বলে, কে বলে, কি বলে, এটা কি আপনি ফাইন্ড আউট করতে পারছেন?
ফাইন্ড আউট এগুলো তো আসলে একান্ত সিক্রেট, এগুলো হাসিল করতে হয়, হাসিল করার জন্য কিছু কাজ করতে হয়। আসলে হাসিল মানে কি, কোনো কিছু অর্জন করতে হলে আপনাকে কষ্ট করতে হবে।
কত বছরের সাধন আপনার?
ক্লাস ফোর ফাইভ থেকে শুরু।
ওকে, সো একটা কথাই আছে যে সাধন করলে ঈশ্বরকে পাওয়া যায়, সুতরাং সেই জায়গাটা থেকে অনেক কিছুই সম্ভব, নাথিং ইজ ইম্পসিবল ইন হিউম্যান লাইফ। ওকে, আপনি যেটা আপনার নামটা যেন বলছেন,
মুন্না,
মুন্না, আপনার এক্সপিরিয়েন্স দিয়ে শুরু করি। ঠিক, আপনার না আপনার ফ্রেন্ডের এক্সপিরিয়েন্স আপনি দেখেছেন, আমরা প্রত্যেকের কাছ থেকেই শুনবো আসলে ট্যারট কার্ড এক্সপিরিয়েন্স বলেন।
এই শেয়ারের সাথে হয়েছিল, তার নাম হচ্ছে জিসান আর কি, একসাথেই থাকি, কাজ করি। আমরা একটা প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করতে যাওয়ার আগে তো জিসান আমাদের সাথে নতুন অ্যাড হয়। আমরা জিসান সম্পর্কে কেউই কিছু জানে না, জাস্ট যে কোনো একটা ওয়েতে পরিচয়। তো রাধুভাই বললো যে জিসান আমরা সবাই কথাবার্তা বলি, তুমি একটু চুপচাপ থাকো, আসো তোমার একটু ট্যালেন্ট দেখি, ঠিক আছে, কোনো প্রবলেম হবে তোমার, আমি কিন্তু তোমার সব জানতে পারবো এটা পড়লে। তো বলছে না ভাই কোনো প্রবলেম নাই, আপনি দেখতে পারেন, দেখো কিন্তু তোমার টুকটাক সমস্যা হইতে পারে। তো ও বলছে না ভাই সমস্যা নাই, দেখেন কয়টা গার্লফ্রেন্ড ছিল, কি হয়েছে গার্লফ্রেন্ডের সাথে, বা এখন একটা রিলেশনে আছে, ওই রিলেশন নিয়ে সিরিয়াস, সবকিছুই রাধুভাই বলছে। এবং বলছে তুমি ওকে বিয়ে করতেও চাইতেছ? ও বলো হ্যাঁ ভাই আসলেই ঠিক, ঠিক আছে। তো বলছে ঠিক আছে তুমি একটু কেয়ারফুলি থাকো, আমার বাসা হচ্ছে এয়ারপোর্টে অ্যাকচুয়ালি। তো ও আবার থাকে উত্তরাতে। যাই হোক, আমরা রাতের মেবি সাড়ে দশটা বাজে বের হয়েছি, যাইতে যাইতে প্রায় এগারোটা বাজছে, রাস্তা পুরোই ফাঁকা, ঠিক আছে, আমি বাইক চালাইতেছি আমি আর কথা বলতেছি। তো আমি একটু পরপর লুকিং গ্লাসে দেখতেছি কিছু পিছন থেকে আসতেছে কিনা, হুট কইরা কি জানে আমার লুকিং গ্লাসের সাথে লাগছে। আমি প্রায় 2008 সাল থেকে বাইক চালাইতেছি, এ পর্যন্ত ইনশাল্লাহ কখনো কোনো প্রবলেম হয় নাই, হুট করে কি জানে পুরো আমার লুকিং গ্লাসটাই বাঁকা হয়ে গেছে। মানে এটা কিভাবে সম্ভব আমি বুঝি না, গ্লাসটা
পুরো ফাঁকা,
না না সেটা না, আমার যে গ্লাসটা বাঁকা হয়েছে আল্লাহর রহমত অ্যাকচুয়ালি, তাহলে তো আমিও পড়ে যাওয়ার কথা, যেহেতু আমার গ্লাসটাই পুরো বাঁকা করে ফেলছে সে, তাহলে তো আমার যেখানে ধরছি হ্যান্ডেলে লাগার কথা, বাড়ি খাওয়ার কথা, আমি পড়ে যাওয়ার কথা।
মানে কি, মানে গ্লাস পুরো গ্লাসের পার্টটাই ঘুরে গেছে?
হ্যাঁ হ্যাঁ ঘুরে গেছে, হ্যাঁ এরকম। তো পরে তাকায় দেখি যে একটা বাস, মাথা খারাপ হয়ে গেছে যে এটা আমার এরকম চাপ দিল কেন, দৌড়াইতেছি। জিসান আমার ভাই ভাই থাক বাদ দিয়া দেন, আমার এয়ারপোর্ট চলে আসছে, আমি কিন্তু না দাঁড়ায় চলে যেতেছি। ও বলে যে ভাই বাদ দিয়া দেন, একটু আগে ট্যারট করে আসছি। সে আমার কয় পরে আমারও মাথায় আসলে, আসলে রাব্বি ভাই তো বলছে যে কোনো প্রবলেম হতে পারে, এটারে যেহেতু আল্লাহ রক্ষা করছে, এটারে আর না ইয়া করাই ভালো।
আচ্ছা না, কিন্তু একটা জিনিস একটু জানি, সেটা হচ্ছে যে আপনি তো অতীত রিড করলেন, ভবিষ্যৎটা তো রিড করতে পারেন, সেক্ষেত্রে কেউ যদি এরকম তো সেক্ষেত্রে যেটা এরকম হয় না যে ভবিষ্যতে মানুষের ভালো জিনিসগুলো বুঝতে পারে,
ওটা যেটা ঘটলো এটা এমন হইতে পারতো তার জীবনে ফাড়া ছিল, সে মারা যেতে পারতো, একটা বাসের ধাক্কা, এটা কিন্তু খারাপ, এটা কিন্তু নর্মাল বিষয়,
বিশাল ব্যাপার বাইকার,
লোকাল বাসের ধাক্কা, একটা একটা বাইকের যদি মারা হয় সে স্পট ডেথ, মারা যাবে, সেখান থেকে সে বেঁচে গেছে, হয়তো এটা আল্লাহ তার এটা হয়তো তার কারণে ভালো দিক ছিল, বেঁচে গেছে।
আচ্ছা, আমরা এখানে একটা বিরতি নিয়ে নিই, চার মিনিটের একটা বিরতি নিচ্ছি প্রিয় শ্রোতা, চার মিনিটের বিরতির পর আমরা আবারও ফিরে আসবো। আর এই সেগমেন্টে যদি আপনারা জয়েন করতে চান আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নম্বর হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। ফিরে আসছি চার মিনিট পর।
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর
প্রিয় শ্রোতা, চার মিনিট পরে আমরা আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আপনারা শুনছেন ডরের স্পেশাল সেগমেন্ট ট্যারট কার্ড রাউন্ড, এবং আজকে এখানে উপস্থিত আছে রেজা ভাই, মূলত ট্যারট রিডার, শুধু ট্যারট রিডার বলবো না, আমরা প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে তিনি রিসার্চ করেন এবং তার জায়গাটি থেকে আমরা বিভিন্ন কিছুই শুনছিলাম। একটু আগে আমাদের যে ঘটনার অবতারণা হয়েছিল বাইক নিয়ে, আমরা একটা অ্যাক্সিডেন্টের ঘটনা শুনছিলাম ট্যারট কার্ড রিড করার পরে। হ্যাঁ, একই জিনিস আসলে বিভিন্নভাবে চিন্তা করা যায়।
এরপরে যাই হোক, অনেকদিন জিসানের সাথে দেখা নাই,
একদিন হুট করে এসে আসছে ল্যাঙাইতে ল্যাঙাইতে আমাদের অফিসে। জিসান ভাই কি হয়েছে আপনার? মানে সিএনজি তে করে উত্তরা থেকে অফিসে আসতেছে, জ্যামের ভিতরে পিছন থেকে একটা বড় বাসে সিএনজি মেরা পুরো দলাই করে ফেলছে সিএনজি। ওরা ওর হাত টাত পাটা সব ভেঙে গেছে। সিএনজি ড্রাইভারের কিছু হয় নাই, পরে যাই হোক ওইখান থেকে বাসায় ছিল অনেকদিন, প্রায় 10-12 দিন পরে অফিস আসছে আর কি। ও পা এখনো ভালো হয় না ঠিক মতো, এখন আস্তে আস্তে ভালো হয়ে গেছে, মানে যখন অফিসে আসছে তখন এখনো ভালো হয় নাই।
তো আপনি সাহস পান নাই নিজের ট্যারট কার্ড পড়ানোর?
আমি আসলে কখনো পড়তে চাই নাই। 1.5 বছর আগে রাধি ভাইয়ের অফিসে আরেকটা ছেলেরই পড়তে ছিল, পরে কে জানি বলতেছে যে মুন্নারটা পড়ো মুন্নারটা পড়ো, রাধি ভাই না ওটা পড়ার দরকার নাই।
আমার এক্সপিরিয়েন্সটা আসলে একটু গোড়া থেকে শুরু করি। রাব্বি ভাইয়ের সাথে আমার রিলেশন অলমোস্ট 5-6 বছরের বেশি হবে। তো উনি সামহাও ওই যে প্যারানরমাল এই টাইপের ব্যাপার স্যাপার নিয়ে ঘাটাঘাটি করে, তো এই ব্যাপারটাতে আমার খুব আগ্রহ ছিল। মানে আমি নিজে অনেক সময় যে অনেকে বলে যে শ্মশানে রাত বিরাতে যাওয়ার লাগে, 3টার পরে 12টার পরে বিভিন্ন কিছু দেখা যায়, প্যারানরমাল এটা হয়েছে ওইটা হয়েছে, মানুষজন ভয় পায়। তো এই জিনিসটা আসলে এক্সপিরিয়েন্স করতে চাইতাম, মানে আমার খুব আগ্রহ ছিল।
আসলে
ব্যাপারটা কি, আমি খুব কিউরিয়াস থাকতাম অলওয়েজ। তো ওনার সাথে যখন আমার পরিচয় হয় তো উনি একদিন আমাকে বললো যে এরকম আমি অনেক মানে ট্যারট দিয়ে অতীত বর্তমানে কি হয়েছে এগুলো আসলে মানে জিজ্ঞেস করতে পারি,
অতীতের ভবিষ্যৎ।
আমার পার্সোনালি মনে হলো যে এটা আসলে কোনো ভিত্তি নাই, একেবারে বগা বগাজ একটা জিনিস, যেটা কিভাবে সম্ভব, কার্ড কিভাবে মানুষের অতীত ভবিষ্যৎ বলবে, এটা বিশ্বাস করলে অত সমস্যা। তো বললাম যে ঠিক আছে আমি বিশ্বাস করি না, এখন আপনি যদি তারপরও মানে এরকম প্রুফ দিতে পারেন তাহলে দেখি ব্যাপারটা আসলে কি। তো ঠিক আছে তুমি আসো একদিন বাসায় সময় করে। আমি গেলাম, ব্যাপারটা খুব মজার কিছু হবে এরকম একটা কিছু এক্সপিরিয়েন্স মানে করার জন্য আমি খুব আগ্রহ নিয়ে গেলাম। তো যাওয়ার পরে যেটা হলো মানে ভনিতাটা নিদা করে যে মানে এটা বিশাল কিছু কাগজে কালো কাপড়ের মধ্যে রাখবে, মানে বলার সময় ইন্ট্রোডাকশন দিচ্ছে, বের করার সময় যেটা কালো কাপড়ে রাখতে হয় হ্যান ত্যান, আমি খুব মজা নিচ্ছি মনে মনে। তো উনি বের করলো কার্ড বের করে বলতেছে যে দেখো অনেকেই পড়ার পরে কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তোমার না পড়াটাই বেটার, আর এটার যেহেতু মানে অভিশপ্ত কার্ড, তারপরেও যদি মানে তুমি মনে করো যে তুমি করতেই চাও সেক্ষেত্রে আমি করতে পারি, বাট না করাটা বেটার।
মানে আপনি শুধু কিউরিয়াসিটির কারণে এটা করছিলেন নাকি আপনি কোনো একটা পারপাস ছিল যে আমি এই পারপাসটা?
না আমার পারপাস ছিল না, আমার জাস্ট একটা কিউরিয়াস যে অতীত বলে দিচ্ছে ভবিষ্যৎ বলে দিচ্ছে এটা কিভাবে
বলতে, আপনি আপনার অতীত জানতে চান ভবিষ্যৎ জানতে চান, হাউ ইট হ্যাপেন্স। সো এটা
আমার জাস্ট কিউরিয়াসিটি ছিল যে এটা কি আসলে কাজ করতেছে কিনা। তো উনি শুরু করলো, কার্ডগুলো বের করলাম আমি আমার নিজের হাতে, পরে উনি কার্ডগুলো পড়লো। তো পড়ার পরে উনি ওনার যে মানে যা যা দেখেছে, যা যা আমার মানে লাইফ হিস্ট্রিতে ছিল অতীতে, যা যা ঘটে গেছে আমার সাথে এবং আমার যে সমস্ত ক্রাইসিস আমি পার করছিলাম এবং ফিউচার যে ক্রাইসিস গুলো হতে পারে সবকিছু টু দ্য পয়েন্টে উনি বলছে। এখন আমি ওনাকে কিন্তু সাই দিচ্ছি না, মানে উনি বলছে ওনার মতো আমি হ্যাঁ বলেন তারপর কি, মানে আমি ওনাকে বুঝতে দিচ্ছি না যে এগুলো আসলে সত্যি না মিথ্যা, এরকম একটা ব্যাপার। পাস নিয়ে যেটা বলেছিল তার অলমোস্ট 80% কারেক্ট ছিল এবং ওনার প্রেডিকশন গুলো যেগুলো ছিল মানে কার্ড দেখে দেখে যে প্রেডিক্ট গুলো করেছিল ওগুলো অলমোস্ট কাছাকাছি ছিল। মানে যেহেতু আমি মুসলমান মানে এই জিনিসগুলো আসলে বিশ্বাস করা উচিত না, আর এমনি তো ধর্মীয় ভাবে তো একেবারেই মানে নিষেধ করা হয়েছে। তো তারপরে আমি ব্যাপারটা নিয়ে মানে মানে মাথা থেকে ফেলে দেওয়ার চিন্তা ভাবনা করছিলাম যে না এটা যা হয়েছে হয়েছে, হইতেই পারে এরকম অনেক কিছু ঘটে। রাব্বি ভাই তখন আমাকে বললো যে তোমার একটা ডেডলাইন আছে, তুমি আজকে থেকে 7 দিন পর্যন্ত একটু সেফ জোনে থাকবা, কারণ অনেক সময় অনেক প্রবলেমে ফেস করতেও পারো, অনেকে করেছে আগে এক্সপিরিয়েন্স গুলো। তখন মানে আমার ভিতরে একটু মানে কনফিউশন কাজ করা শুরু করলো, ভিতরে মানে মনের ভিতরে খচখচ করতেছে যে কি হবে দেখি ওয়েট করি। হ্যাঁ আমি সাবধানেই ছিলাম, বাট তারপরে মানে কিউরিয়াস ছিলাম যে 7 দিনের মধ্যে কি হয়, এবং আমার প্রচন্ড একটা ইচ্ছা ছিল 7 দিনের মধ্যে কিছু না হয় যদি দেন আমি রাধি ভাইকে চ্যালেঞ্জ করবো। তো তার ঠিক পরের দিন আমার খুব ক্লোজ একটা মেয়ের ফ্রেন্ড ও সম্ভব অসুস্থ হয়ে যায় ঠিক তার পরের দিন, সে আমাকে বেশ কয়েকবার ফোন করে। তো ফোনে ওর সাথে খুব ভালোভাবে কথা হয় না, আমার কথা হয় না বলতে আমি একটু রাশের মধ্যে ছিলাম ভালো করে কথা বলতে পারি না। এখন সে যে এরকম লেভেলের অসুস্থ আমাকে হসপিটাল থেকে ফোন দিয়েছে, হতে পারে এরকম যে কোনো হেল্প দরকার ছিল বা সামথিং লাইক দ্যাট। তো আমি ইগনোর করি ব্যাপারটাকে, বুঝতে পারি না যে সে খুব সিরিয়াস লেভেল, আমি ভাবছি যে হয়তো বা হালকা জ্বর ঠান্ডা হইতে পারে, আর মেয়ে মানুষ এমনিতেও মানে অল্প কিছুতেই বেশি রিয়েক্ট করে, পাত্তা দিলাম না। তো ওয়েট করছি, 24 ঘন্টা পার হলো, 48 ঘন্টা পার হলো, বা দিস টাইম আমার একটা ফেসবুক পেজ আছে বাইক ডক্টর বিডি, তা আমি বাইকের প্রতি খুব ছোটবেলা থেকে প্যাশনেট। তো ওই পেজটার কাজ চলছিল তখন, কনস্ট্রাকশন লেভেলের কাজ। তো রাধি ভাইয়ের সাথে একটা ইভেন্ট ছিল আমাদের, বাইক রিলেটেড ফটোশুট হবে উত্তরা দিয়া বাড়িতে। তো সেটা হচ্ছে তার ঠিক 3 দিন পরের মানে ওই ডেটটা ছিল, এটা প্রোগ্রামটা অনেক আগেরই করা, বাট এর মধ্যে আমি ট্যারট কার্ডটা পড়ে ফেলেছিলাম এবং ওই ডেডলাইন 7 দিনের মধ্যেই সময়টা চলে আসছে। তো সবাই এক্সাইটেড যে ফটোশুট হবে, সবাইকে ফোন টোন দিয়ে সকালবেলা আমি রওনা হয়ে গিয়েছি যে ওরা বিফাইরে ওনার মতো চলে যাবে, আমি আমার মতো এখান থেকে চলে যাব। তো বাড্ডা থেকে বের হয়েছি, সাথে সাথে আমার একটু ফ্রেন্ডের ফোনটা আছে যে অসুস্থ, তো নামটা বললাম না, তো ফোন করে মোটামুটি কাদা কাদা একটা কণ্ঠ তার, মানে মারাত্মক লেভেলের অসুস্থ, তো এটা তো আমি জানতাম না অ্যাকচুয়ালি। ফোন করে, ফোন করার পরে আমি স্ট্রেট যে ফোন করেছো কেন, বললো যে আমি খুব অসুস্থ, যে ঠিক আছে অসুস্থ, আমি বাইরে বেরোচ্ছি এখন জ্যামের মধ্যে, আমি বাইক চালাচ্ছি, আমি তোমার সাথে ফ্রি হয়ে কথা বলছি। কথাগুলো বেশ রাফলি বলে ফেলে, এটা আসলে ঠিক হয় না আমার, আমি বুঝতে পারি না, আমি খুব ডিস্টার্ব ছিলাম এমনি তো মেন্টালি আর রাশের মধ্যেও ছিলাম। যাই হোক, ফোন কেটে আমি চলে যাই টিয়া বাড়িতে, আমার সাথে একটা ছোট ভাই যায়, ফটোশুটে কাজগুলো শুরু করি। ফটোশুট হচ্ছে তো এরকম একটা সিন ছিল যে আমি মানে একটা কার্ভ, এটাতে আমি বাইকটা মানে কার্ভ করে আমি মানে ঘুরে চলে আসতেছি, এরার একটা ফটো হবে, তো এরকম একটা ফটো রবি ভাই তুললো। তোলার পরে আমি বাইকটা রাস্তার উপরেই রেখে ওই চাবি অন করা, আমি রবি ভাইয়ের সাথে কথা বলছি যে ছবির অ্যাঙ্গেলটা কিরকম হইতে পারে বা কিরকম হলে আর একটু বেটার হয়। তো এর মধ্যে আমার যে ছোট ভাইটা সাইকেল চালায়, বাট বাইক তত একটা ভালো সে চালায় না, সে উঠে মানে আমি যেই অ্যাঙ্গেলে আসলে বাইকটা কার্ভ করে পোজ দিয়েছি, সে চাইলো যে ওইটাই কপি করতে।
বাইক তো তখন অটো স্টার্ট দেয়া আছে,
বাইক তো তখন মানে ইগনিশন অন করা ছিল, তো সে যে বাইকে উঠছে এবং সে স্টার্ট করলো, আমি তাকে নিষেধ করলাম দূর থেকে যে শোনো এখন যেও না, একটু পরে যাও, কারণ আমি তো জানি সে চালাতে পারে না ঠিক মতো, কারণ এর মধ্যে সে স্টার্ট করে অলরেডি মুভ করেছে, এখন এর মধ্যে তো দৌড়ে গিয়ে ধরা যায় না। তো সে আমি যেই টার্নটা করেছি সেই একই টার্নটা সেও করতে গেল, স্পিড ছিল সম্ভবত 65-70, তো এই স্পিডে যে সে যখন মানে কার্ভটা করছে সে ব্যালেন্স করতে পারেনি এবং ব্রেক করেছে, ব্রেক করার ফলে যেটা হয়েছে রাস্তার পাশে বালি ছিল, বালিতে চাকাটা স্কিড করে, ওই গাড়ি বা বাইক যখন অ্যাক্সিডেন্ট করে তখন বা ব্রাস্ট করার পরে উপরে উঠে যায়, উপরে উঠে তিন চারবার সে মানে শূন্যে ভাসতে থাকে, ঘুরতে থাকে, ঘুরে তারপরে সে মাটিতে পড়ে, সিনেমায় দেখি তো একেবারে অ্যাজ ইট ইজ। তো সে পড়ার পরেই সে ছিটকে পড়ে গেল, বাইকটা সোজা মিনিমাম 5-6 ফিট উপরে উঠলো, উঠে উঠে বাইক মানে 3-4 চক্কর দিল, চক্কর দিয়ে একদম মানে ঠাস করে মাটিতে পড়লো, পড়ার পরে বাইকের যে মানে ফ্রন্ট কিটটা এটা একদম ভেঙে দূরে চলে গেল, মানে বাইকের চেহারা শেষ ধ্বংস, মানে পুরো একটা ক্র্যাপে পরিণত হয়ে গেল 2 সেকেন্ডের মধ্যে। এখন সবকিছুর পরও দেখছি মানে নিজের চোখের সামনে মানে নিজের প্রিয় বাইকটা, আমি আমার বাইক কিন্তু কাউকে দিতাম না, খুব শখের জিনিস,
ইনফ্যাক্ট যাদের প্রিয় তারা কেউ দিতে চায় না আলটিমেটলি।
হ্যাঁ, তারপরে আরো কিছু কাহিনী ঘটে যায়, তারপরে যখন মানে হিউম্যানিটির একটা দিক তো থাকে মানুষের, এখন বাইকটা আগে আমি ধরতে পারলাম না, যেহেতু বাইকটা ভাঙছে, শখের জিনিস হইলো, এখন মানুষ ক্রাইসিসটা সেটা বড়, তাকে গিয়ে উঠালাম যে ব্যথা পাইছো কিনা, সে উঠলো, ও উঠে বলতেছে যে ও কাউকে চিনতে পারছে না, আমি এখানে কেন। তো এখন মানে বাংলা সিনেমার মতো আমি পুরো অবাক যে এটা কি মাথায় বাড়ি খাইলে, তো তারপর এখন তো সুপার টেনশন শুরু হয়ে গেল, ওকে নিয়ে পুরো টেনশন যে এটা কি হইলো এখন, কি মানে সলিউশন কি হইতে পারে, ওকে তাড়াতাড়ি পানি টানি খাওয়ায়, তারপরে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলো, চিনতেই পারছে না ওকে, কি করা যায়। তখন ওরে ওর বাসায় ফোন করি, ফোন করে আরেক ছোট ভাইকে দিয়ে ওকে ওর বাসায় পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করি, যখন এগিয়ে সে রেস্ট নেক, তারপরে দেখা যাক কি হয়। আর এদিকে বাইকটা আমি মোটামুটি ওখান থেকে তুলে বস্তায় করে নিয়ে আসার পরে ওই বাইক মোটামুটি ঠিকঠাক করা হইলো, এখন শখের একটা জিনিস স্ক্র্যাচ পড়ে গেলে কিন্তু ওটা ওরকম ভালো লাগাটা থাকে না। তারপরে ওই বাইকটা আমি আরেক ভাইয়ের সাথে এক্সচেঞ্জ করি, করার পরে ওইটাও আমি খুব একটা বেশি দিন ইউজ করি নাই। এই যে বাইক রিলেটেড ক্রাইসিসটা আমার শুরু হলো, বাইক রিলেটেড ক্রাইসিসটা শুরু হয়ে এটা থেকে মানে আমার কাটিয়ে উঠতে প্রায় 2.5-3 বছরের মতো, তখন পর্যন্ত আমার লাইফে যে স্মুথনেস ছিল ওটা যদি মানে স্টে করতো তাহলে এতদিনে আমি অনেক আগে যেতে পারতাম, এবং ওইটার কারণে আমি অনেক পিছিয়ে গিয়েছি,
লাইফটা থেমে গেছে,
লাইফটা থেমে গেছিল অলমোস্ট।
না কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি না, যদি মানুষ এতই বেশি ভয় পায় এই কার্ডিক নিয়ে, মানুষ কেন আপনার
কাছে আসবে? তারাই যারা জানতে চায়,
এক্স্যাক্টলি আসবে তারাই যারা জানতে চায়, এবং যাদের কিউরিওসিটি অনেক বেশি, বিশেষ করে যারা প্যারানর্মাল অ্যাক্টিভিটিজ এর মধ্যে আছেন, লাইফে বিভিন্ন কিছু ঘটে যাচ্ছে কিন্তু কোনো সেটার কোনো সমাধান
নেই। আর আমার বিশ্বাস যে রেডিও এবিসি যে ডলার প্রোগ্রামের যারা শ্রোতা আছে সবাই খুবই সাহসী।
ছোট্ট করে একটা কথা বলি, আমি আমি আগেও বলেছি যে ট্যারট কার্ড সম্পর্কে আমি বিশ্বাসই করি না, এখনো পর্যন্ত করি না, তবে যেহেতু মানে আমার ট্যারট কার্ডটা পড়ার ঠিক 72 ঘন্টার মধ্যে এই ধরনের একটা ক্রাইসিস আমি পড়েছি, সো মানে মানুষের সাবকনসিয়াস মাইন্ড বলে একটা কথা যেটা খুবই পাওয়ারফুল, মানে অবচেতন মন থেকে হলেও একটু নাড়া দেয় যে তাইলে এইটা এটার সাথে হয়তো বা কানেক্টেড হতেও পারে কোনো।
মজা বিষয় সাবকনসিয়াস মাইন্ড নিয়ে বলি, এটা আসলে খুব ফানি একটা বিষয়, ওইভাবে চিন্তা করার কোনো দরকার নেই। আমার বাসায় একটা ময়না পাখি আছে, আমরা আমাদের প্রাস্তিক জীবনে অনেক কিছুই কিন্তু ঘটে যায় কিন্তু আমরা মানে ডিপলি ভাবে ফোকাস করে দেখি না ঘটনাগুলো। খুব ফানি একটা ঘটনা, ঘটনাটা হচ্ছে এরকম, ময়না খুব সুন্দর সুন্দর ডাকতে পারে, বিভিন্ন ভাষায় সে কথা বলে, নাম ধরে ডাকে এবং নিজের নাম ধরেও সে ডাকে। সেটাকে শেখানো হয়েছে বহুদিন প্র্যাকটিস করার পরে। আমি বাসায় ঘুমিয়ে আছি এবং আমার বাসার ঠিক মানে লিভিং রুমের সাথেই হচ্ছে ব্যালকনিটা, ব্যালকনিটাতেই ময়নাটা থাকে। তো সাবসিকুয়েন্ট মাইন্ডটা কিন্তু মানে মানুষ ঘুমে আসছে আবার ঘুম আসে নাই, মানে এটাকে কি বলে মানে আধো ঘুম আধো ঘুম এরকম একটা অবস্থা, আত্মাটা ডিফার করে তাহলে আপনি যেটা গত পর্বে যেটা বলতেছিলেন। তো ওখান থেকে ডাকতেছে, আমি খুব ডিপ ঘুমেছিলাম, ডাকার কারণে আমার ঘুমটা ভেঙে গেছে। ঘুমটা ভেঙে যাওয়ার পরে আমি আবার চেষ্টা করতেছি ঘুমে যাওয়ার জন্য, ডাকটাকে নেগলেক্ট করে ঘুমে যাওয়ার জন্য। তো এটার মধ্যে একটা রিদম তৈরি হয়েছে, রিদমটা হচ্ছে এরকম যে ও ডাকছে, আমি সামহাও মানে ওই ওই অবস্থা থেকে আমি ওটা কন্ট্রোল করার চেষ্টা করতেছি। ভেরি ফানি, মানে কন্ট্রোলটা এরকম যে তুমি এখন এটা ডাকো তো, মানে ওই অবস্থা থেকে আমি বলতেছি তুমি এখন এটা ডাকো তো, একটু পর ঠিক একই ঘটনা ঘটছে। মানে আমি যখন ওকে বলছি তুমি এটা ডাকো তো, ওটা ডাকছে, আমি তুমি এটা ডাকো তো, ওটা ডাকো, এখন তুমি শুয়ে আছে আতচেতন অবস্থায়। এবং একটু পরে আমি উঠলাম, ওঠার পরে আমি ফুললি ওকে, যখন আপনি ঘটনাটা বললেন তখন আমার কাছে মনে হলো একটা ঘটনা তোমার কাছে এক সপ্তাহ আগেই ঘটে গেছে। বিষয়টা আসলে তেমন কিছুই না, হয়তো ওটা ওটা কোনো ব্যাপার না, আগে পিছে ঘটেছে।
আপনার যে ঘটনাটা এটা বাস্তব, এটাকে বলা হয় টেলিকিনেসিস। এটা হচ্ছে সেরকম আপনার মোবাইলে ফোন আসছে, ফোনটা আপনি দেখতেছেন না নাম্বারটা কার, কিন্তু আপনি মনে করতেছেন হয়তো আমার ওয়াইফ ফোন করছে, ফোনটা হাতে নিয়ে আসলে ওয়াইফ। এটা অবচেতন মন থেকে এটা হয়, এটা টেলিকিনেসিস। এটাকে যদি চেতন মনে আনতে পারেন তাহলে মনে করেন ভয়ঙ্কর ব্যাপার, আপনি অনেক কিছু রিয়েল কিন্তু ঘটনাটা।
ওকে, সো দ্যাটস ভেরি ইন্টারেস্টিং, অনেক কিছুই শিখছি আসলে। আমার মনে হয় এই পার্টটা থেকে আমরা আমাদের লিসনারদেরকে বেশি ভয় পাইয়ে দিচ্ছি, আসলে অতটা ভয়ের কিছু নেই। আপনি যদি মনে করেন যে আমাদের এই রকম আড্ডাতে আপনি একনিমিত হবেন, আপনার লাইফের প্যারানর্মাল অ্যাক্টিভিটিস গুলো নিয়ে আপনি জানবেন, কিংবা ট্যারট কার্ড রিড না করেও আপনি আমাদের রেজাভের কাছ থেকে, সে অন্যান্য অনেক বিষয়ে এক্সপার্ট, কোন সাজেশন নেওয়ার প্রয়োজন আছে যদি মনে করেন, ইউ ক্যান জয়েন, বাট আমরা আপনাকে ইন্সপায়ার করছি না, আপনি যদি মনে করেন আর। ওকে, হ্যাঁ, এবার ফুয়াদ, ফুয়াদেরটা বলো। ফুয়াদের আমি একটু হিন্স পেয়েছিলাম ওর মুখ থেকেই, শুনি আসলে কি দুর্ধর্ষ ঘটনা তোমার জীবনে ঘটে।
আমি যখন কার্ডটা দেখা হয়েছিল রাদ্দি ভাইয়ের কাছ থেকে গত বছরের দিকে শীতে, তো ফেসবুকে ভাইয়া হঠাৎ একদিন রাতের 11টার দিকে ট্যারট কার্ডের একটা আপনার স্ট্যাটাস দিল, এই এই সেই সেই। আমি হাসতেছিলাম পড়ার পরে, আমি বলি কি ভাইয়ের কি রাতের বেলা মাথা নষ্ট হয়ে গেল নাকি? তা আমিও ভাইয়ের ফোন দিলে, রাদ্দি ভাই কি করতেছেন? বলে এই তো আমি অফিসে বসে আছি। আমি বলি ভাইয়া ভালো লাগতেছে না, মনটা ভালো নাই, আপনার সাথে এসে আড্ডা মারি। তো রাজবিভার বাসায় গেলাম রাতের 11টার দিকে। তো আমি বললাম ভাই ট্যারট কার্ডটা আসলে কি? তখন রাজবিভ বলে এই কার্ড দেখাটা ভালো না, এগুলা হচ্ছে খারাপ কার্ড আর কি, দেখার দরকার নাই। আমি বললাম আচ্ছা একটু নেন না দেখি কেমন জিনিস। তো জায়গায় দেখি মানে বিভিন্ন জিনিস ছবি টবি আঁকা, অনেকগুলা কয়টা কার্ড আছে, 78টা কার্ড আছে, এক একটার মধ্যে এক একটা জিনিস লেখা থাকে। তো সবগুলা কার্ড দিল সামনে, বলে তুমি তিনটা কার্ড নাও। তো ফার্স্ট ওয়ান বাই ওয়ান আমি তিনটা কার্ড নিলাম, উনি রাখলো, একটা বই বার করলো, ওই ট্যারট কার্ডের এগুলা লেখা থাকে ওই বইতে। নিলাম ফার্স্ট কার্ড, সেকেন্ড কার্ড, থার্ড কার্ড, অতীত বর্তমান ভবিষ্যৎ। তো রাজবি ভাইয়ের অতীত যা বললো এটা হচ্ছে গত বছরের কথাটা বলতেছি। তো রাজবি ভাই যা বললো ভবিষ্যৎ, হ্যাঁ ওটার সাথে আদৌ মিলতেছে, ইভেন আমি হাসতেছি আর রাজবি ভাই কিছু বলতেছি না ভবিষ্যৎটা কি। এন্ড বর্তমান বলতেছে যে ফুয়াদ, উনি ডাইরেক্ট আমার এটাই বলছে তুমি সাবধান থেকো, যে কোনো সময় কিছু হইতে পারে, জাস্ট একটাই কথা, ভবিষ্যৎ কিছু হইলো তোমার প্রবলেম হবে, বাট ওইটা তোমার জীবনের উপর দিয়ে কোনো সমস্যা হইতে পারে না, তুমি তারপরও একটু ফুয়াদ সাবধানে থাকো, রাজবি ভাইয়ের ফোন এন্ড ফাইনাল কথা ছিল। এন্ড যেহেতু এক বছর আগের কথা, অনেক কিছু বলেছিল আমার অতটুকু পুরোপুরি মনে নাই। এরপরের দিন যেহেতু আমি বাইক চালাই, এন্ড বাসায় যাওয়ার পর তুলাতে ফেস্টুন দিয়ে আমি একটু ফেসটা ক্লিয়ার করি যাতে বালি ময়লাগুলো চলে যায়। যারা বাইক চালায় ওরা সবাই জানে ফেসের উপর অনেক ধুলাবালুর অ্যাটাক হয়, সবসময় তো ফেস্টুন খুলি, খোলার পরে বোতলটা। তো তখন আমি জিম থেকে বাসায় যাই 9:30 দিকে। তো আমি ফেস্টুনটা খোলার সময় কর্কটা হঠাৎ করে এত জোরে খোলে, পুরো একবারে ফেস্টুনটা আমার চোখে পড়া যায়, আমার চোখ জ্বলা শুরু করে, বাট আমি কিছু দেখতে পারতেছি না। আমার বোন ডাক্তার, তো আমাকে বলতেছে ফুয়াদ তুমি তাড়াতাড়ি শাওয়ারের নিচে যাও, চোখে পানি দাও। তো আমি আধা ঘন্টা চোখের নিচে পানি দিতেছি, বাট আই কান্ট সি এনিথিং। রিক্সা করে প্রথম মনোয়ারাতে নিল, মনোয়ারাতে বলে ইমার্জেন্সি, তাকে আপনি নিয়ে যান চক্ষু হাসপাতাল। তো অ্যাম্বুলেন্স, মনোয়ারা থেকে অ্যাম্বুলেন্স নিল, আমি তো কান্নাকাটি, আমার চোখে আমি কিছু দেখতে পারতেছি না।
একটু তোমাকে থামাচ্ছি, এইরকম একটা অবস্থায় আসলে বিরতি নেওয়াটা খুব, তবে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে 5 মিনিট পরে আমরা যখন ফিরবো ঠিক তখন আপনারা জানবেন যে আসলে শেষ পর্যন্ত সে অন্ধ হয়েছিল নাকি এখনো দেখতে পাচ্ছে। মূল কথাটা হচ্ছে যে আসলে আমরা যে বিষয়টি এখানে অবতারণা করছি সেটার পেছনের যদি আপনি সায়েন্টিফিক রিজন গুলো খুঁজে বের করতে চান, দ্যাট ইজ কোয়াইট ইম্পসিবল। বাট আমরা আমাদের জায়গাটা থেকে বলতে চাই যে পুরো পৃথিবী আসলে অনেক বেশি রহস্যময়, সেই রহস্যময়তার জায়গা থেকে আমরা কিছুটা রহস্য খোঁজার চেষ্টা করছি একেবারে অবৈজ্ঞানিক উপায়ে, হয়তো কিছুটা হলেও আপনার সেটা ইন্টারেস্ট গ্রো করবে। আমরা ছোট্ট একটা বিরতি নিব পাঁচ মিনিটের জন্য। পাঁচ মিনিট পর আমি আরজি কিবরিয়া আবারও রেজা ভাইকে এবং আমাদের গেস্টকে সাথে করে ফিরে আসছি।
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
পাঁচ মিনিট পর আমরা আবারও ফিরে এসেছি। ডরের স্পেশাল সেগমেন্ট ট্যারট কার্ড রাউন্ড চলছে এবং রেজা ভাই হচ্ছে এই রাউন্ডের মাস্টার, আমি আসলে হোস্ট। ফুয়াদ, আমরা যেখানে ছিলাম তারপর কি হলো?
তো মনোয়ারে থেকে আমাকে নিয়ে গেল চক্ষু হাসপাতালে। ওই জায়গা থেকে বলল যে ওনাকে শ্যামলীতে নিয়ে যান। শ্যামলীতে নেওয়া যাওয়ার পরে শ্যামলী ডাক্তাররা বলতেছে আমরা এখানে রাখতে পারবো না, তাড়াতাড়ি ঢাকা মেডিকেলে নিয়ে যান। রাতের তখন দেড়টা অলরেডি বেজে গেছে। ওই দিন রাতে বুঝছি একজন পেশেন্ট অ্যাম্বুলেন্সে থাকাকালীন অবস্থায় তার মনে হয় কি কষ্টের সময় হইতে পারে। এন্ড ওর আশেপাশের মানুষগুলো বুঝে যে অ্যাম্বুলেন্স জিনিসটা কি। আর রাস্তায় যদি জ্যাম থাকে, ওই দিন রাতের ১২টার সময় জ্যাম, তখন আমার কাছে এক একটা মিনিট মনে হইতেছে কয়েক হাজার ঘন্টা।
চোখের মধ্যে পেইন হচ্ছিল,
মানে আমি আমার চোখে এত পরিমাণ অনেক অনেক মানে কিছু বলার ভাষা নাই আমার। আমি আমার যে সময়টা ছিল তখন, তো ঢাকা মেডিকেলে যাওয়ার পরে ডাক্তাররা আসলো, আসার পর চোখ ক্লিয়ার করলো। এক ঘন্টার মতো আমি ছিলাম ওটির মধ্যে, ওরা যা করার করলো। আফটার দেন ডাক্তাররা বলল ৪৮ ঘন্টা চোখ বন্ধ থাকবে, তো ওরা মলম টলম অনেক কিছু দিল। পরে আপু আমার সাথে শেয়ার করলো, তো আমি বাসায় চলে আসলাম আমার চোখের ট্রিটমেন্ট করার পরে। ৪৮ ঘন্টা পরে আমার নিয়ে গেল চক্ষু হাসপাতাল শ্যামলীতে। তো এখানে ওরা খুললো, আস্তে আস্তে চোখ খোলার পরে দেখতে পারলাম আমার চোখ লেসিক করা কিন্তু আবার। সো এটা ছিল আরেকটা ডেঞ্জারাস পয়েন্ট, বিকজ লেসিক কিন্তু ছোটখাটো কথা না। আমার পাওয়ার ছিল 4.75 আর ছিল 5.25, তো যেহেতু চোখ লেসিক করে এরপর আবার চোখে এই প্রবলেম, তো এটা অনেক বড় একটা এফেক্ট হইতে পারত। তো ডাক্তার আমার বোনকে বলল দেখেন লাখে একজন দুইজনের এই কেসটা হয়, আর যদিও হয় চোখ কখনো ঠিক করা পসিবল না, ওর ক্ষেত্রে আল্লাহ ওকে মনে হয় হেদায়েত দান করছে, সেই জন্য মনে হয় ওর চোখ দুইটা আবার ফিরে পাইছে, নাহলে তার চোখ ফিরে পাইতো না। তো ওনারা বলছে এটা মানে ইম্পসিবল ম্যাটার, কিভাবে ঠিক হলো আল্লাহ ভালো জানে নিশ্চয়ই। তো চোখ আস্তে আস্তে ভালো হলো। তো ট্যারট কার্ড পড়ার পরের দিনই কিন্তু এই কাহিনীটা হয়েছে। আমি কিন্তু তখনও ট্যারট কার্ড আমার মাথায় নাই, মানে ট্যারট কার্ড পড়ার কারণে হয়েছে কিনা এই জিনিসটা আমার মাথায় নাই, না মাথায় নাই। ঠিক তার তিন মাস পরে আমার একটা কার অ্যাক্সিডেন্ট হইলো। আপনার কার অ্যাক্সিডেন্টে হয়েছে খুব খাতারনাক, গাড়ির অবস্থা খুবই ছিন্ন বিচ্ছিন্ন। আমি ছিলাম, আমার কাজিন ছিল, আমার এক ফ্রেন্ড ছিল, আমার নাক ভেঙে গেল, আমার ফ্রেন্ডের নাক ভেঙে গেল, আমার কাজিনের চোখে প্রচুর ব্যথা পেল। তো গাড়ির স্পিড ছিল 170-এর মতো। তখনও আমি ট্যারট কার্ডের কথা কোনো চিন্তা করতেছিলাম না যে কি হচ্ছে। রাজবি ভাই বলছিল তুমি একটু সাবধানে থাইকো। তো এরপরে ওম রাতে গেলাম আমি।
আমার তো মনে হয় রেজা ভাই আপনি পলিটিক্যাল পার্টিদের কাছে খুব ভালো মানে, আমরা চিন্তা ভাবনা করতেছি অনুষ্ঠান শেষ হয়ে গেলে আমার নাম্বার বলে দিব পলিটিক্যাল পার্টি।
যদি বিষয়টা এমন হয় জিনিসটা আমি আপনার কাছে ট্রান্সফার করে দিব, আপনাকে শিখাই দিব কার্ড,
আমরা শুধু এখান থেকে পরে পুদিয়ে দিব।
ওমরা করলাম এই বছরে তিন, আজকে সাড়ে তিন চার মাস হয়ে গেল ওমরা করে আসলাম। তো আলহামদুলিল্লাহ ওমরা করার পর থেকে আমার লাইফটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেল।
এইটা একটু বলো তো যে মানে তোমার পজিটিভটা কি হয়েছে?
হ্যাঁ, পজিটিভটা এখন আসতেছে আমি আস্তে আস্তে। তো গত পরশুদিন রাজবীর আমাকে ফোন দিয়ে বললো ফুয়াদ তোমার সাথে একটু কথা আছে। আমি বলি কি ব্যাপারে? বলে ট্যারট কার্ড। তো শোনার পরে হ্যাঁ হ্যাঁ আমার ট্যারট কার্ড আই কান, বলে তুমি এই যে কিবরিয়া ভাই আমাকে ফোন দিছে, তুমি একটু এবিসি তে যে একটু ট্যারট কার্ড ব্যাপারে বলবা। মানে ধরো এইসব কার্ড টার্ড আমার এগুলো ভাল লাগে না, এইসব আজাইরা জিনিস বা এগুলা উল্টা পাল্টা, এটা আপনি জীবন আর পড়বেন না, এই জিনিসটা হচ্ছে টোটালি একটা ফাউল জিনিস। আমি বলতেছি কারণ এটা বিশ্বাস করলে ইমান নষ্ট হয়ে যাবে, কুফরি কালাম এগুলা। তো আমি ডাইরেক্ট বলছি এগুলা দেখারও দরকার নেই, এগুলা বিশ্বাস করারও দরকার নাই, যতটুকু করা যায় ততটুকুই ভালো। ওমরা করার পরে তো লাইফ স্টাইল টোটালি চেঞ্জ, আলহামদুলিল্লাহ নাও আই এম টোটালি টু মাচ হ্যাপি। অ্যান্ড পরশুদিন রাজবীর বাসায় যাই, যেহেতু রাজবীর আমাকে ফোন দিয়ে বলছিল যে এবিসি তে যাবো ট্যারট কার্ডের ব্যাপারে কথা বলবো, তো রাজবীর বাসায় যাই। আমি বলি ভাই কার্ডটা নেন তো আরেকবার দেখি, এখন তো এগুলো বিলিভ করি না, তো ভাই কার্ডটা নেন একটু দেখি, বহুদিন দেখি না কার্ডটা, ওয়ান ইয়ার এর মতো হয়ে গেল। তো কার্ডটা ভাই বাইর করলো, ভাইয়া বলছে তোমার আর দেখার দরকার নাই, আমি দৌড়ে আমি বিলিভ করি না, আপনি নেন কার্ডটা নেন। কারণ কার্ডটা বের করার পরে অতীত বর্তমান ভবিষ্যৎ, অতীত যা বললো আই এম জাস্ট থান্ডার্ড, চার পাঁচ দিনের মধ্যে যা হয়েছে উনি বললো মিলা গেল, মানে আমি তাও বলতেছি না মিলা গেছে।
ওকে, ভবিষ্যৎ
ভবিষ্যৎ যা বলছে আমি বাসায় গেলাম, আমার মোবাইল আমি চার্জে দিছি, এশার নামাজ পড়া আমি মোবাইলে চার্জে দিলাম, হঠাৎ মোবাইল অন মোবাইল অফ হয়ে গেল আর অনই হচ্ছে না। গতকাল আমার স্টুডিওতে আসার কথা, রেকর্ডের কথা ছিল, আমার আরেকটা আছে স্যামসাং S4 মিনি, ওইটাতে আমি সিম ঢুকে সিমটা বের করব, সিমের জ্যাকি ভাঙা গেছে, মানে আমি যে আমার সিমটা কোন একটা মোবাইলে অ্যাক্টিভ করব ওটার কোন স্কোপই নাই, ফেসবুকে যে বসবো আমি ভাইকে বলবো ভাই আমি আসতে পারতেছি না ওইটার কোন স্কোপ নাই, সারাদিন মোবাইলের জন্য দৌড়াদৌড়ি করলাম, গতকাল মোবাইল কিনতে গেলাম মোবাইলটা কিনা হইলো না, টাকা পয়সা সব রেডি, দোকানে যা ওয়েট করতেছি মোবাইল আসে না, বল আর মোবাইল কিনা দরকার নেই চলো চলে যাই, মানে আমি কিছু বলার নাই,
পজিটিভ নেগেটিভ দুটোই আছে,
পজিটিভ আছে
একটা বলো, পজিটিভ আছে, তো মোবাইল তো ইনশাআল্লাহ দেখি একটা নতুন সেট নিব, এন্ড ট্যারট কার্ডে আবার আমার ফ্যামিলি রিলেটেড কথাগুলো আসছে, তো এই কথাগুলো আমি এখানে বলবো না,
যেহেতু
আমার ফ্যামিলি আগে, তো এমন কিছু বলছে আর এমন কিছু হয়েছে, মানে আমার ক্ষতিটা যদি 10% হয় আমার লাভটা হয়েছে 90% এবারে ট্যারট কার্ডের পরে, বাট আমি এতটুকু বলবো আমি আমার লাইফে যদি বেঁচে থাকি কোনোদিন আর ট্যারট কার্ড রাখবো না, মানে ট্যারট কার্ড এতটুকু অভিশপ্ত কার্ড, যদি আপনার ভালো হয় খুবই ভালো হবে, আর যদি খারাপ হয় আপনি ধ্বংস হয়ে যেতে পারেন, আমি একদম নিশ্চিত বলে দিব, ভাই দেখেন না পড়তো আসেন না, সাহস যদি থাকে আপনাদের পড়ার যদি ইচ্ছা থাকে আপনারা আসেন পড়েন, ভিকটিমস আমরা, আমাদের তো আপনাদের শোনারও দরকার নেই, আপনারা আসেন নিজেদের মতো
আমরা এখানে পাবলিক মানে আমাদের লিসনার যারা আছেন তাদেরকে যেটা বলতে চাই, এটা একটা পুরোপুরি নন সায়েন্টিফিক একটা ব্যাপার, তবে এটার এক্সিস্টেন্স সারা ওয়ার্ল্ডেই আছে, ট্যারট কার্ড ব্যাপারটা এরকম না যে শুধু রেজা ভাই, বাংলাদেশে হয়তো বেশ কয়েকজন পড়েন, তাদের খবর আমরা তেমন একটা জানি না, হয়তো অনুষ্ঠান শুনে অনেকে ইন্সপায়ার হতে পারেন, তিনিও আসতে পারেন, তাকে আমরা মোস্ট ওয়েলকাম করবো, যিনি ট্যারট কার্ড রিড করেন তাকে আমরা অবশ্যই ওয়েলকাম করব, কিন্তু এটার কোনো জিনিসই আমরা রাগঢাক করিনি, এটা এমন ধরনের বিষয় না যে আপনাদেরকে বেশি বেশি ইন্টারেস্ট দেবার জন্য আমরা এটা নিয়ে খুব পজিটিভ কিছু বলবো, ওনার লাইফে যেটা হয়েছে উনি সেটাই এটা বলেছে, এবং এখানে একটা জিনিস মোটামুটি ভাবে রেজা ভাইয়ের কথা যদি আপনি মনে নেন বা রেজা ভাইকে যদি আপনার বিশ্বাস করার একটা ব্যাপার থাকে, তাহলে এটা একটা বলতে পারি আমরা যে না এই কার্ডের মাধ্যমে সে এমন কিছু একটা করে যেটা খুবই কৌতূহল জাগে মানুষের মধ্যে, এখন উনি স্পেশালি ফোকাস করছে যে আপনার লাইফে যদি কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটিস থাকে, প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে নিশ্চয়ই আপনারা জানেন, আমরা বলি অধিভৌতিক ঘটনা, যে একটা কিছু হয়ে যাচ্ছে আপনি কোনো সমাধান খুঁজে পাচ্ছেন না, হ্যাঁ এখানে আসলে যে আপনি প্রচুর ধন সম্পত্তির মালিক হবেন, কিংবা এখানে আসলে যে আপনার জীবনে সব সমস্যার সমাধান হয়ে যাবে, ব্যাপারটা এরকম না, অনেকেই কিউরিওসিটির জায়গা থেকে এটা করে, তবে সাইড ইফেক্ট আছে, সাইড ইফেক্টটাও অনেক বেশি সচেতন হওয়া জরুরি, সাইড ইফেক্টটা ইরেজ করার কি কোনো ওয়ে আছে, মানে কমিয়ে ফেলা বা এরকম
ওয়ে আছে, সাইড ইফেক্ট কমানোর ওয়ে আছে আসলে, তার আগে একটা কথা বলি আমি, বাংলাদেশে যে আঙ্কেলটা ট্যারট কার্ড পড়তেন তিনি মারা গেছে আর কি, অনেকে আছে পরে, বাট এটা আসলে হয় না, পড়া হয় না, রাইট ভাইয়ে পড়তে পারে না, কিছু হয় না, একুরেট আমার জানার মতো একজনই ছিলেন উনি মারা গেছে, তো এই সাইড এফেক্টটা কমানোর জন্য আমরা প্রোটেকশন নিয়ে বসবো, যদি নেক্সট টাইম আপনাদের আমাদের যারা লিসেনাররা আছে ওরা যখন আসবে আমি চেষ্টা করবো সর্বোচ্চ প্রোটেকশন নেওয়ার, তারপরও একটু রিস্ক থেকে যাবে ওনার,
কাদেরকে ইনভাইট করছেন আসার জন্য,
ইনভাইট করতেছি যারা যারা ভুক্তভোগী, আমরা চাচ্ছি যে যারা কৌতূহল বশত আসবে তার চেয়ে বেশি আসুক, যারা ভুক্তভোগী, যাদের ফ্যামিলিতে প্রবলেম চলতেছে, মানে প্রবলেম মানে ঝগড়াঝাটি না, সামথিং প্যারানর্মাল,
এবং যাদের জীবনে ভৌতিক ঘটনা,
জীবনে ভৌতিক ঘটনা ঘটছে, আমি তো অনেক ঘটনাই শুনি এই ঘটছে, সে ওরা এগুলো দেখে, রাস্তায় বেরোলে অনেক কিছু থাকে, স্বপ্ন দেখে, বা ফ্যামিলিতে সবকিছুই ঠিক আছে তারপরও কিছু একটা জানি মিসিং,
মানে তেমন ব্যাপারটা এরকম যে আমরা কাটা দিয়ে কাটা তোলার চেষ্টা করবো,
কাটা দিয়ে কাটা তোলা, আমরা ওদের সমাধান করার চেষ্টা করবো, মানে ভালো কিছু করার চেষ্টা করবো, খারাপ না, সেটাই আমাদের ইচ্ছা আর কি।
ওকে, তো প্রিয় শ্রোতা আপনারা বুঝতে পারলেন যে আসলে আমরা আসলে কাটা দিয়ে কাটা তোলার চেষ্টা করছি, তবে এটা কিন্তু অবশ্যই বারবারই বলি এটা সায়েন্টিফিক কোনো বিষয় না, এই প্রত্যেক যে ঘটনাগুলো বা এই যে এতক্ষণ ধরে আপনারা আমাদের 12টা থেকে 1টা পর্যন্ত আমাদের সাথে ছিলেন, সবকিছুর মধ্যে এক ধরনের মিস্ট্রি আছে, মিস্ট্রি মানেই কৌতূহল, মিস্ট্রি মানেই ভয়। আমাদের যেই থিম যে ডর মানে ভয়, আমরা কিন্তু সেখান থেকে বের হয়ে যাইনি, আমরা সেখানে একটা নতুন মাত্রা যোগ করার চেষ্টা করছি। পৃথিবীতে ভয় নিয়ে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন রকমের স্টাডি হয়েছে, ট্যারট কার্ড ইজ ওয়ান অফ দেম। সো ট্যারট কার্ডের জায়গাটা থেকে আপনারা যদি আপনাদের আগ্রহের জায়গা থাকে, আপনারা চাইলে ফোনের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমরা সরাসরি আপনাদের সাথে স্টুডিও থেকে কানেক্ট হব, রেজা হয়ে আপনাদের সঙ্গে কথা বলবেন এবং আপনাকে সে রিড করবেন, এবং আপনারা যদি প্যারানর্মাল অ্যাক্টিভিটিজ এর মধ্যে থাকেন ওনার কথা শুনে হয়তো আপনার কিছুটা হলেও ভালো লাগতে পারে। আর যদি একেবারে স্টুডিওতে এসে আমাদের এরকম আড্ডা দিতে চান সেক্ষেত্রে আপনাকে মোস্ট ওয়েলকাম, তবে উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে উনি মোস্ট একটা প্রোটেকশন নিয়ে বসবেন। আর সবকিছুর শেষে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে এগুলোকে নিছক একেবারেই ফান হিসেবে নেন, সিরিয়াস হওয়ার কোনো দরকার নাই, মনে করেন এক ঘন্টা সময় আপনি খুব ভালো করে আমাদের সঙ্গে স্পেন্ড করলেন, ভুলে যান সবকিছু। সো দ্যাটস অল আজকের মতো, এই পর্যন্ত।
দর্শকদেরকে বলবো যারা প্রোগ্রাম শুনতেছেন
জি,
ডর মানে ভয় আর সাথে টেরর কার্ড সেগমেন্ট, চাঁদের দুইটা সময় থাকে ফুলমুন এন্ড নোমুন, এটা সবাই জানে, মানে অমাবস্যা এবং পূর্ণিমা, এই দুইটা বিশেষ দিন কিন্তু, এর খেয়াল রাখবেন সবাই, খেয়াল রাখবেন বিশেষ দিন ফুলমুন এবং অমাবস্যা, এই দুইটার মাঝামাঝি যে সময়টা চাঁদ ছোট হয় বড় হয় সেই সময় রাত্রে বারোটার পরে টয়লেটে গিয়ে একটু মিরর দেখবেন না, দেখেন অনেকে দেখেন রেগুলার দেখেন,
আমাদের যে টয়লেট বলতে আপনি যেটা বোঝাচ্ছেন
ওয়াশরুম,
বাথরুম,
বাথরুম অ্যাটাচ থাক পাশে থাক, আমরা ওয়াশরুমে গিয়ে যাই রাত্রে বারোটার পরে, যদি ফুল মুন হয়
কি বললাম
কেন না করলাম তাও তো প্রশ্ন, দর্শকরা বলবে যে হঠাৎ করে না করলাম, আমরা সবসময় দেখি ব্রাশ করার সময় মুখ দেখি, শুধু আজকে এতটুকুই বলবো যেহেতু প্রোগ্রাম শেষের দিকে, সেটা কিন্তু আপনি না, এটাই আমার কথা, কেন আপনি না সেটা নেক্সট এপিসোডে বলবো।
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।